This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আর আজকে জীবনের গল্প বলার জন্য কে আমার সঙ্গে রয়েছে একটু পরেই তার সঙ্গে পরিচিত হব। তার আগে আপনাকে বলছি, যারা জীবনের গল্প বলার জন্য এখানে আসতে চান, নিশ্চয়ই ফোন নম্বরটি আমি বারবার বলি অনুষ্ঠানের শুরুতে, আবারও বলে দিচ্ছি। অনেকেই বলেন যে 2-4-6 মাস লেগেছে এই ফোন নম্বরটি বুঝতে। আমি ঠিক বুঝলাম না একই ফোন নম্বর কেন 2-4-6 মাস লাগবে। এবং বারবার যেহেতু বলা হয় এবং অনুষ্ঠান ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যায়, প্রত্যেকটা অনুষ্ঠানে এই ফোন নম্বরটা আছে, তারপরও কেন তো সময় লাগে। যাই হোক, আপনাদেরকে বলছি ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এই নম্বরে ফোন করলে আপনি ফোন থেকে অটোমেটিক্যালি কিছু ভয়েস শুনতে পাবেন, সেখানে নির্দেশনা দেওয়া আছে, আপনি সেই নির্দেশনা অনুসরণ করে আপনার কথাগুলো ওখানে রেকর্ড করবেন। এই ফোনটাতে ফোন করে অনেকেই হ্যালো বলেন, হ্যালো বলেন, হ্যালো বলতেই থাকেন এবং কাউকে না পেয়ে ফোনটা রেখে দেন। আসলে ফোনটাতে আপনি ফোন করার পরে ফোনগুলো অটোমেটিক্যালি এখানে রেকর্ড হয় এবং ওই রেকর্ড ভয়েসটা আমরা পরবর্তীতে শুনি। শোনার পরে যখন মনে হয় যে না, এই এই ভদ্রলোকের জীবনের গল্প আমাদের এখানে প্রচার করার মতো, তখন আমরা নিজেরাই আপনাদের সঙ্গে যোগাযোগ করি। এবং দয়া করে আপনাদের ফোন নম্বর দিতে ভুলবেন না, ফোন নম্বরটা মুখে উচ্চারণ করবেন যে নাম্বার আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করে থাকি। চলুন এই পর্যায়ে আমার সঙ্গে কে রয়েছে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন।
আমার সম্রাট,
মোহাম্মদ সম্রাট।
সম্রাট,
আচ্ছা। বর্তমান বয়স?
বর্তমান 24 বছর।
24 বছর। আপনার জন্ম জেলা কোথায়?
জন্ম জেলা পটুয়াখালী জেলা।
পটুয়াখালী। আর বর্তমানে থাকছেন?
বর্তমান থাকছি নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জে, ঠিক আছে। আপনি শুরু করুন, আমরা একেবারে প্রথম থেকে যেখান থেকে মনে আছে পুরো কমপ্লিট লাইফ স্টোরিটাই শুনতে চাই।
ছোটবেলা থেকে আমি শুরু করছি যে যখন মানে যেটা স্বাভাবিক বুঝি তখন থেকে স্কুলে যাইতাম বা জোর করে পাঠাইতো এরকম কিছু। তারপরে যেরকম 5 পর্যন্ত লেখাপড়া হয়,
আচ্ছা,
দুষ্টি ফাজলির মধ্যে, তারপর আর লেখাপড়া করি না। আর বাবা ব্যবসায়িক ছিল, তিনি ব্যবসাটা বেশি সুবিধা না, এই জন্য আবার ঢাকায় কিছুদিন আসে কোন কাজ কাম করে।
কি ধরনের ব্যবসা করত?
আমার বাবা ব্যবসা করত, যেমন বাজারে যে কোনো যে ডাক রাখতো,
ডাক মানে
ঠিকাদারি
করে,
দেশি ভাষায় ডাক বলে,
ডাক বলে, বাজার ডেকে নেয়,
বাজার ডেকে নেয়। তারপর এইরকম চলছে, পরে যখন লেখাপড়া বন্ধ হয়ে যায় তখন বাবা সবাই চিল্লাফাল্লা করে।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 5 ভাই।
আপনার পজিশন?
আমার পজিশন 3 নম্বরে, 2 ভাই, সবাই বড় বড় বোন, বড় বোনের লেখাপড়া হয়েছিল।
আচ্ছা।
এর মাঝখানে একটা রহস্য ঘটনা যে আমার পাশের বাড়ি এক চাস্তো বাড়ি হয় আর কি, আমাগো বাড়ি পুরান বাড়িতে থাকে, তো ওর সাথে বেশিরভাগ মেশতাম। তো ওই লেখাপড়া করতো না, দেশে মেশিন চালাইতো, যেমন ট্রাক্টর মেশিন, হাল চাষ করতো, মেশিন চালাইতো।
ওকে।
পরে ওর সাথে বেশিরভাগ মেশতাম, ওর সাথে মেশতে মেশতে এক সময় পূজা এসে পড়ে।
আচ্ছা।
পূজা আসলাম এরকম ভাদ্র মাস, বাংলা যেটা বলি ভাদ্র মাস, তা ওর সাথে যাই। যাওয়ার পর ওর সাথে একটা ক্রিম থাকে, যেমন পানির মতন
ক্রিম। হ্যাঁ, মানে আপনি জানেন না বিষয়টা আসলে
বিষয়টা কি।
আচ্ছা।
তাই পরবর্তী জানছি যে এটা দিলে যে কোনো মানুষের পশম উঠে যায়,
পশম উঠে যায়,
উঠে যায়।
পরে ওকে,
পরে আমার
ক্রিম চাই। হ্যাঁ।
পরে রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতেছি, তাই দুইটা ছেলের মাথায় দিতে কইলাম, দিলাম
দুটো ছেলের মাথায় দিয়ে দিলেন?
দিলাম, এই এক কাক ধাইলা দিলাম।
দেওয়ার আগে কি আপনি জানতেন?
না, জানতাম না। পরে দেওয়ার কিছুক্ষণ পর ওরা বাড়ি চলে গেছে, বাড়ি যাই দেখে হায় হায় কি অবস্থা, চুলিটা যেটাছে। পর বাপ মায় তো কে দেশে অমুক দেশে, তা ও একটু নাম করা ছিল যে আমার বাবা একটু এলাকার মানে কি এক নামে চিনতো যে কার ছেলে। পরে তারপর আমরা এক বাড়িতে কাকার সুমন্দ বাড়ি ঢুকছি, ওখানে বসে কথা বলতেছি, ওরা করছি কি ওই সবাই নিয়ে ওই জায়গায় হাজির, ওই জায়গায় নিয়ে আমার আটকাইলো। এখন ওই আমার কয় কি, আমি যে বলছি যে তোরে দিতে কইছি এটা কইস না, আমি তোর বাসাই নেব যে কোনো ঝামেলা হইলে। ওকে, ঠিক আছে। তা ওই চলে আসলো আমার বাপমার কাছে যে আমি আর বাপমা নিয়ে আসি আর বিচারে যাওয়া হবে। পরে ওরা আমার বসাইলো, পরে সবাই গার্জিয়ান আসলো, আসার পরে মানে যাদের মাথায় চুলে ওষুধ দিছে আর কি, আর আসলো, আইসা আমার আমার বসাছিলাম চেয়ারে, পরে ওরা করলো কি আমার পিছের হাত বান্ধা চেয়ারে নিচে বসাইলো। তখন আমাদের খারাপ লাগলো যে এই এলাকায় বাড়ি আর এই এলাকায় আমার এরকম বসাইলো, খারাপ লাগলো। পরে আমার বাবার কাছে গেছে, ওই
হাত পা বেঁধে ফেললো আপনার?
আমার পিছায় মানে হাত দিয়ে বেঁধলো, পাও বাঁধে নাই, ওই জায়গায় চেয়ার থেকে নিচে বসাইলো আর বিভিন্ন বিভিন্ন কথা বলতেছে। পরে কি করলো, আমার বাবার কাছে গেছে ওই আমার ফ্রেন্ডটা। যাওয়ার পর বাবা আমার পরে ধমক দিয়েছে যে এরকম কাজ করছিস কি, আমি যাবো না। পরে মা আর শূন্য থাকতে পারলো না, মা চলে আসলো। ততক্ষণে আমাদের একটা ব্রিজ আছে, মানে পোল আছে, পোলে আমার নিয়ে আসলো, পোলের পারে দোকানপাট আছে, ওখানে গ্রাম তো একটাই দোকান। তারপর আমার ওখানে ওই আসা মাত্রই আমার মায়ের নিয়ে আসছে যে, আর আমার কাকার নিয়ে আসছে যে ওরা দিকে সার্টিফিকেট করে দিয়া ওরা নিয়ে আইবেন এটা করে। কিন্তু ওই এলাকার নেমবার মাতবার এগুলো সবাই আমার বাবার বাবার ফ্রেন্ড সাইকেল, তো ওই নেম্বার আছে দেখে আমারে। পরে আমার আর কিছু কইলো না, ওই ছেলেটা আসার পরে ওরে বানলো, অনেক মারধর করে। মারধর করার পর আমার আর কিছু কইলো না,
যে আপনাকে এই জাতীয় জিনিসটা
দিয়েছিল, তো ওই মারটা আমার আম্মা ফিরাইলো যে মাইরা না কি হয়েছে, 3,000 টাকা জরিমানা করলো, আমার 1,000 টাকা আর 2,000 টাকা। তখন গ্রামে এলাকায় আইসা খুব খারাপ লাগলো। আর ছেলেটা বক্কার থাকতো আমার চাষার ঘরে, চাষার মেয়ের সাথে সম্পর্ক ছিল, সবাই রাজি ছিল আর কাছে মেয়ে দেবো কিন্তু আর দেয়নি, এরকম পরিবেশে ছিল। ওই ফ্রেন্ডটা ওই মেয়ের নিয়ে পালাই যায়।
যখন পালাই যায় তখন ওই ছেলেটার বয়স কত ছিল?
ওই ছেলেটার বয়স নিম্ন 20-এর উপরে
ছিল,
তার বয়স ছিল 12-14 বছর।
তো ওই ঘরেই থাকতো এবং ওই চাচার মেয়ে নিয়ে পালিয়ে গেল।
পালাই গেল।
আচ্ছা, তারপর?
কিন্তু ওর কাছে বিয়ে দেবে সবাই জানে কিন্তু ওরা দেবো না।
আচ্ছা,
পরে যেদিন ওই নিয়ে পালাই যায় মেয়েটাকে, ওই দিনকে আমি মেয়েটার সাথে চাষ তো বিন্দু হয়তো অনেকক্ষণ দাঁড়াই দাঁড়িয়ে পুষ্কিনী পারে গল্প করলাম। গল্প করার পর কিন্তু রাত্রে পালাই গেল। কিন্তু তখন আমার সম্পূর্ণ দোষারোপ করে আমারে যে,
মানে আপনি কি জানতেন?
না, আমি জানতাম না, আমি জানতাম না। তবে আমার হাতে একটা ব্যাসলেট ছিল, ওই ব্যাসলেটটা ওই চাইছে, আমি ওরা দিয়ে দিছি।
ওকে ওকে।
পরে সবাই কয়েকজন ওই ছিল, ওই ছাড়া বিকাল কথা বলছে, যখন চলে গেছে পালাই যায় সবকিছু ওই জানে। পরে অনেক কিছু এটা নিয়ে হয়, হওয়ার পর কেস মামলা হয়, কিন্তু আমার দেওয়ার কথা কিন্তু দেয় নাই। আবার আমরা আগের মধ্যে চলতে চলেছিলাম। এর মধ্যে আমার একটা শখ ছিল কি, যে গ্রামে সবার ভাগ্য থাকতো মামা ডাকতো কিন্তু আমার কেউ ডাকতো না।
আচ্ছা,
পরে আমার বোনের বিয়ে হওয়ার পর আমার বোনের একটা ছেলে বাচ্চা হলো ঈদের সময়,
সে আপনাকে এখন মামা ডাকবে?
হ্যাঁ, সে মামা ডাকবে। এই যে আমার খুব আনন্দ, ছেলে হয়েছে খুব আর আনন্দ। বাচ্চা হওয়ার 21 দিন কি এক মাস পর ঢাকায় চলে আসি, কিন্তু ওই ভাগনার ভালো লাগার কারণে আমি থাকতে পারি না বাড়িতে, ওর সাথে চলে আসছি, আমি থাকবো না গ্রামে, ভাগনা নিয়ে ঢাকা থাকবো। পরে ঢাকা আসলাম, ঢাকা আসার পরে দুলাভাই কি করলো, যখন থাকবি তাহলে একটা ভালো রুম নি আর চাকরি দিয়ে দি।
ঢাকার কোথায় আসলেন?
নারায়ণগঞ্জে।
ওকে, এবং সে সময়টা তো পড়াশোনা বন্ধ?
হ্যাঁ, পড়াশোনা বন্ধ।
ওকে, তখন আপনার অনেক বয়স কত আপনার?
তখন অনেক বয়স আমার ভোড়াটা হয় নাই, কি 14 কি 14-15 হবে।
ওকে, ঠিক আছে।
আমার কোম্পানিতে ইকর্স এলাকা করছে, আমার নেয় নাই কিন্তু ওই কোম্পানিতে নিয়েছে আর কি।
ওকে, মানে কোম্পানিতে আপনার বয়স হয়নি বলে সেজন্য নেয়
নাই? ওকে, পরে চাকরি দিল আর ভাগনার পাশাপাশি দেখতাম, খুব ভাল লাগতো, আদর করতাম, কুলে নিয়ে ঘুরতাম, বেড়াইতাম, খুব মজা করতাম। পরে একদিন চাকরি নেওয়া হওয়ার পরে চাকরি করতে আসি, এক মাস করছি, এর মধ্যে বাসাটা চেঞ্জ করে অন্য বাসায় গেছি। তো ওই বাসায় একটা মেয়ে ছিল, নাম ছিল শালমা, তো আমার মামা বলে ডাকতো। এখন ঢাকায় দেখি মামার অভাব নেই, সবাই আমার মামা ডাকে। পরে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে সকালবেলা বিরাজ করতেছি, তাই পাশে বলি একটা মেয়ে আমাকে বললো কি, যে এই ছেলেটা কে? ওই শালমারে বললো, একটু কালো করে ছেলেটা, তখন দেখাতে গেছে একটু কালোই ছিলাম, এখন দেখতে পাচ্ছেন।
ওকে, বলুন।
পরে কয়েকটা তো আমাকে ভাই, এই বাড়ি নতুন ভাইটা এসে আমার মামা ডাকি। পরে এই জায়গায় দাঁড়িয়ে আছি কেন, মানে ওই বাড়ি একটু গেটের সামনে দাঁড়িয়েছিলাম।
আচ্ছা আচ্ছা।
পরে যে মেয়েটা বলছে ওই মেয়েটা আমার তো কালা, আমার তখন প্রশ্ন থাকলো যে আমি কালা তার তো বেশি কালা, ওই আমার কেন বললো?
আচ্ছা,
পরের দিন আমি লাঞ্চ টাইমে আর আমি জিজ্ঞাসা করছি, তুমি যে আমার কালা বললা, তোমার চেহারা দিয়ে চাই যাচ্ছে তুমি কতটা কালা? পরে মেয়েটা মিস খাইয়ে চলে গেছে, তাই ওই ডিউটিতে আসতে যাইতে ওর সাথে একটু স্ট্রিম ফাইজলিম গে একসঙ্গে ওই আমার অপার করলো।
অফার করে ফেললো?
হ্যাঁ, অফার করে ফেললো। আমি একটু মজা করলাম, তেমন সিরিয়াসলি কিছু না। পরে এক মাস দুই মাস ছয় মাস চলে গেল, যাওয়ার পরে ওর বান্ধবী আমার একদিন রাত 9টা বাজে ফোন দিয়েছে যে আপনি ঘরে যদি বিয়ে করেন তাহলে আপনি কথা দেন, তাহলে আমার বিয়ে করতে হবে। আমি দেখি ভাইবে চিন্তা, তাই আমি সিরিয়াসলি অতটা বিষয় নিয়ে নেই। পরে এই কথা বলে ফোন রেখে দিছি। পরে সকালবেলা দেখি কি ওই ডিউটি চাইতেছে আর জামাই নিয়ে, তাতে অন্য এক সাথে বিয়ে হয়েছে, সাথে আর মানে ওর সাথে আর
একটা অফার করার পরপরই আপনার ওই ভদ্রমহিলা বিয়ে হয়ে গেল।
হ্যাঁ হ্যাঁ, একটা ছেলের সাথে ই ছিল, আমার রাত্রে ফোন দিয়ে বলছে যে আপনি বিয়ে করবেন কিনা, আমি কি এটা পরে দেখা যাক, কিন্তু এই কথা বলার পর যে করবে না একটা ছেলের সাথে বিয়ে করছে, ওরা দুইজনে মিলে আর দুই বান্ধবী ছিল।
ওকে ওকে ওকে।
এর মাঝখানে আমার চাকরি দেওয়া চলে যায়,
চাকরি চলে গেল,
চলে যায় আমার কোম্পানি ছাটাই করে দিল। আর অনেক
কত টাকা বেতন ছিল আপনি যখন প্রথমে জয়েন করেন?
আমি প্রথম জয়েন করছি তখন 2,500 টাকা আমার স্যালারি ছিল, পরে আমার অফারটা বানানোর পর 200 টাকা 2,700 টাকা ছিল।
ওকে, ওখানে আমার কতদিন পরে চাকরি চলে গেল?
প্রায় 7-9 মাস মতো হবে।
আচ্ছা,
চাকরি চলে গেল, পরে আমার কোম্পানি 16,000 টাকা না কত হাজার টাকা স্যালারি দিয়ে 3 মাস 13 দিনের বের করে দিল। পরে অনেক আরো লোক ছাটাই করছে, আমি একা না। পরে টাকাটা নিয়ে বাসায় আসলাম, বাসায় এসে আফার বললাম, আফার আবার দুলাবাইরে বললো, দুলাবাই আবার টাকা অর্ধেক ভাগ নিল, অর্ধেক নিয়ে আমি বাড়ি আসলাম। বাড়ি আসা পরবর্তীতে আবার চাকরি নিই, পাশের ইটটা পার হয়ে যায়, পরে আমি পাশের ফ্যাক্টরি চাকরি নিই। ওই জায়গায় চাকরি নেওয়ার পরে ওই জায়গায় আমার আবার একটা দুর্ঘটনা হয় যে যখন ফায়ার, আমি চাকরির বয়স প্রায় 1 বছর পার হয়ে যাওয়ার পরে যখন ফায়ার এলাম নতুন একটা সুইচ বাইরে এসে, তাই দেখতাম ইলেকট্রিক আগের যে সুইচটা ছিল ওরা টেস্ট করতো যে ফায়ার এলাম মাইকগুলো ঠিক আছে কিনা।
আচ্ছা,
কিন্তু আমি ওই রকম মনে করি আমি টিপ দিছি, কিন্তু পুরো ফ্যাক্টরি ফায়ার এলাম বাজে গেছে।
তারপর অবাক, সবাই দৌড়াদৌড়ি,
সবাই দৌড়াদৌড়ি, প্রায় 9,000 শ্রমিক ছিল ফ্যাক্টরিটা।
ও মাই গড।
পরে তো দৌড়াদৌড়ি, পরে আমি মানে বুঝতে পারিনি এরকম কিছু, কেউই বোঝে নাই এরকম কিছু। পরে আমি স্বীকার করলাম, পরে আমার ডিজিএম সার্জন ডাকলো, ডাকার পর কি হয়েছিল বললাম এরকম
এরকম।
পরে আমার এই স্যার থেকে ডাকলো, এই স্যার আমার আর রাখলো না, বাদ দিয়ে দিল। পরে আবার আমি চলে যাই দেশে, দেশে যাওয়ার পর পরে অন্য একটা লোকাল ফ্যাক্টরি চাকরি করি। চাকরি করার পর পরে এর মাঝখানে আমার ছোট বোনটারে আর ছোট ভাইটারে আমি ঢাকা নিয়ে আসলাম। তো ঢাকা নিয়ে আমি ছিলাম মেসে, ওর আসার পর আমি ফ্যামিলি বাসা নিলাম যে আমার ছোট বোন থাকবে, আমার ভাই থাকবে, আর আমার এক পাড়া প্রতিবেশী খালা থাকবে। আমি একটু পিছিয়ে ব্যাক করতে চাই আর কি, স্টোরি আছে। মানে যখন বোনের কাছে থাকতাম মেসে আসার আগে, তখন আমার চাচাতো ভাই ছিল একটা, ওর সাথে আমার গ্রামে একটু ঝামেলা ছিল, একটু রাগারাগি ছিল, মারামারি ছিল। তখন মানে আমি যেটা বুঝি যে একজনে অন্যায় করলে সেটা পরবর্তীতে একটা নিজের কিছু ঘটে, এটা বুঝি। তখন আমার চাষির গায়ে আমি একটা হাত তুলছিলাম, যে কোনো বাম হাত দিয়ে একটা চটকানা দিছিলাম, তার কানের তারা ছন্ন একটা জিনিস ছিল পড়ে গেছে। তখন আমার মানে জিত ছিল ওদের উপর, একটা অনেক বড় জিত। আমার স্বাস্থ্য ভাইরও পাইলো, আমি কিছুটা করতাম তো ওরও পাইছিলাম, আরো দুই একটা বাড়ি টেরে দিয়েছিলাম, কিন্তু মানুষের জন্য যেতে পারিনি। পরে একটা গ্রাম সারিষে হয়, পরে ওখানে আমার যে মেম্বার ছিল আমার ফ্রেন্ড সাইকেলের মতোই ছিল। পরে ওই আমার কিছু কইলো না, পরে মানে একটু ধমক টমক দিল। আমি আবার ঢাকা আসার পরে বাড়িতে যাই 6 মাস পরে।
আচ্ছা,
কিন্তু 6 মাস পরে আমার সাথে একটা বাজারে কার্য হয়,
এই ঘটনাকে কেন্দ্র করে?
না না, অন্য ঘটনা কেন্দ্র করে, সামান্য কিছু কেন্দ্র করে কার্য হয়, কিন্তু এই কার্যটায় আমার মা মারি খায়, আমার বাসার যে। তখন আমার ই করলাম যে আমি পরে মারি মারলাম আমার মায়ের, এই জন্য একটা মায়ের এই ঘটনাটা হইল। আরে আমার মায়ের মারতে পারে নাই, হয়তো মারার মতো নি, তারপর মনে করলাম যে একটা দল যা পাঁচটা দল তাই, কিন্তু আমি প্রতিবাদ করলাম বহুত ওদের, আমার মা একটা মাছ খাইছে কিন্তু আমি অনেক অগ মারছি। পরে ওই দিন আর ঢাকা আসলো না, পরের দিন আসলাম, আইসা ডিউটি করতেছি, তারপর একদিন ঢাকা আসলাম খিরগতে। আমি আমার চাষা থাকে, ফুবু থাকে, স্বাস্থ্য বোন থাকে, স্বাস্থ্য ভাই থাকে, ওই যার সাথে যেসবের ঝামেলা হয়েছিল ওই স্বাস্থ্য বইটা ঢাকা খিলগতে থাকে। তাই ওই ফুবত বোনের সাথে আল্লাহকে প্রায় 2-3 বছর সম্পর্ক, ফ্যামিলিগত সবাই জানে। জানার পরে আমি আসলাম, আমার আসার পরে ওই ফুবত বোনটা আমি অনেক 3-4 বছর দেখিনি, দেখলাম ভালোই সুন্দর টুন্দর হয়েছে। পরে মাঝখানে করলে ওই ফুবত বোনটা আমার অফার করলো যে আমার বাপচা তারা 5 বয় ছিল, এর মধ্যে আমার বাবা একটু নামি দামি ছিল, কি কারণে জানি অপার করলো আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু অপার করছে সেটা। তা আমি সিরিয়াসলি মাইনাও নিছি, কারণ ওই স্বাস্থ্য ভাইয়ের সাথে আমার সাথে একটু কার্য ঝগড়া ছিল, মারামারি ছিল দেশে, এই জন্য আমি প্রস্তাব মেনে নিলাম। পরে একদিন দুই দিন ফোনে কথা বলতেছি, বলার পরে আর একটা ফ্রেন্ড ছিল, ও বন্ধন গাড়ি চালায়, ড্রাইভার। তো ওর সাথে আপার রুমে যখন ছিলাম ওর সাথে বেশিরভাগ ঘোরাফেরা করতাম, ড্রাইভার ছিল তো আমার পিছনে অনেক টাকা খরচ করতো, চা নাস্তা খাওয়া হইতো, এদিক ওদিক ঘুরতে নিয়ে যেত বা ওর গাড়িতে ঘুরতাম যখন বন্ধ পাইতাম। খুব ক্লোজ ছিল, ঘরে কিছু একটা তৈরি করলে ওরা নিয়ে খাওয়াইতাম বা ওই আমার নিয়ে খাওয়াইতো, বা কোন কোন সময় আমার রুমে ঘুমাইতাম, ওই একলা এক রুমে থাকতো। কিন্তু ওয়াইফ ছিল, ওয়াইফ লাগে ডিভোর্স, দুইটা বাচ্চা ছিল, তিনটা বাচ্চা, দুইটা মেয়ে একটা ছেলে। ছেলেটা কিছুদিন পর ওর কাছে আসলো, আর মেয়েটা আসলো না, মেয়েটা আমার কাছে থাকে। তাই মাঝখানে একদিন ওই ফ্রেন্ডটা নারায়ণগঞ্জে আমার একটা যেকোনো একটা খারাপ বুদ্ধি দেয়।
কি খারাপ বুদ্ধি?
যেমন যেকোনো একটা আবাসিক আমার নিয়ে আসলো।
ওকে ওকে।
ওই আমার সম্পর্ক ছিল পরে ওই আমার এক রুমে ঢুকাই দিল। আমি তো ওরা বুঝি না, ওই তো ড্রাইভার মানুষ বুঝি, ওই বাইরে ছিল। তো ওখানে আমাদের একটা খারাপ কিছু হয় ওর সাথে। হওয়ার পরে
ঢাকাতে তখন
ঢাকাতে
ঢাকা মানে নারায়ণগঞ্জে
না ওই খিলগাঁওতে থাকে
খিলগাঁওতে থাকে আপনি তখন কোথায় থাকেন?
নারায়ণগঞ্জে।
আপনাদের মধ্যে যোগাযোগ ছিল?
যোগাযোগ ওই যে প্রস্তাবের পর ছিল, আগে ছিল না।
তখন আপনি কি রাজি হয়েছিলেন প্রস্তাবে?
প্রস্তাবে রাজি হয়েছিলাম, ওই যে আমার স্বাস্থ্যবার সাথে আমার সাথে একটু জিদাজিদি আছে, কার্যধারা আছে, এই জন্য যে আমি যদি ওর সাথে হাত বাড়াইতে তো ওই পাইবো না। আরে
ও মানে একটা এক ধরনের প্রতিশোধ নেবার জন্য
হয়তো আমি ও যদি ওর ফুফাতো বোনের
বিয়ে। আপনার চাচা তো ভাই আবার আপনার এই ফুফাতো বোনকে পছন্দ
করতে, কিন্তু সবাই রাজি ওর কাছে বিয়ে দেওয়ার জন্য। শুধু রাজি না আমার চাচা, মানে ওর ছেলেটার স্বাস্থ্যবার মায়ের রাজি না, আমার চাচি রাজি না, সবাই রাজি।
আচ্ছা ওকে। তারপর
পরে ওই দিন আরে আমি ওই আমার ফ্রেন্ডটা সহ আরে আমি আগাই দিয়ে আসি বাসামাত খিলগাঁওতামাত আগাই দিয়ে আসি। কিন্তু আর মনের মধ্যে একটা অন্য কিছু ছিল আমার ওই ফ্রেন্ডটার। পরে কিছুদিন পর ওই আমার নামে কিছু বদনাম করে আমার ফুফাতো বোনের কাছে। বদনাম করার পরে তাই এক মুহূর্তে আমার সাথে আমার ফুফাতো বোনের লাইন আমি যোগাযোগ বন্ধ করে দিছি যে ভালো লাগে নাই। পরে এক মুহূর্তে আমি দেওয়ার পরে ওই নিজে ইচ্ছা করে ওই দেশে যোগাযোগ কোনো হয় নাই, কিন্তু যোগাযোগ করতেছে আমার ওই যে গাড়ির ড্রাইভার ওই বন্ধুর সাথে যোগাযোগ করতেছে। এক মুহূর্তে আমি আমার ফুফাতো বোনের প্রায় ৬ মাস ধরে যোগাযোগ করি না, ওই আমার করে না, কিন্তু আমি ভাবতেছি একটা মেয়ে মানুষ আমার সাথে এরমটা খারাপ কাজ করার পর ওর তো আমার উইক থাকা উচিত ছিল, কিন্তু যখন করে না পরে একদিন ঢাকায় চলে আসি আবার, কিন্তু আসার পর ওই আমার সাথে কথা বলে না। একটা মেলায় নিয়ে আসি আমার আরো স্বাস্থ্য ভাই থাকে একটা, কিন্তু কথা বলে না। কিন্তু ওর ফোনটা নেওয়ার জন্য চেষ্টা করছি যে ফোনের মধ্যে কার কার নাম্বার মেসেজ গুলো দেখবো আমি, কিন্তু ফোনটা দেয়নি। তখন আমার সন্দেহ হয়েছে যে ওর সাথে কোন সম্পর্ক চলতেছে। তারপর ১৫-২০ দিন পর আমি রাত ১১টা বাজে আমার ওই বন্ধুরই ফোন দিই, ফোনটা ধরে আমার ওই ফুফাতো বোনটা। তখন আমি অবাক হয়ে গেলাম এত রাত্রে ফোন করে, কই ওর নাম ছিল মান্নান, আমি কি মান্নান আছে? কয়েন সে আছে বাথরুমে গেছে। পরে দিল ওই হাইসা দিল আমার ফোনটা ধরে, তখন আমাদের খারাপ লাগলো কিরে। পরে এক পর্যায়ে জানি যে আর বিয়ে হয়ে গেছে ওর সাথে
বিয়ে হয়ে গেছে। ওকে, তার মানে প্রথম যে মেয়েটাও আপনাকে অফার দিল তারও বিয়ে হয়ে গেল, এরপর যে মেয়েটার সঙ্গে আপনার এই ধরনের সম্পর্ক তারও বিয়ে হয়ে গেল।
আর কিছু কথা আছে।
আচ্ছা,
বিয়ে হয়ে যাওয়ার পরে পরে আমার ফুবা বাড়ির এলাকার মেয়ের চাচারা আর ফুফাতো বোনের চাচারা সবাই আমার পেশা দিতে আসছে, এই তোর বন্ধুর সাথে বিয়ে হয়েছে তুই জানোস, ওই ছেলেটা আরো দুইটা বিয়ে করছে, আর দুইটা মেয়ে আছে বিয়ের বয়সী,
আচ্ছা
ছেলে আছে। আমি কই আমার বন্ধু ঠিক আছে, কিন্তু বিয়েটা আমি দেইনি। ফুফাতো বোনের বাড়ি থেকে আমার বাপ মার চাপ দেয়, আমার চাপ দেয় যে তোমার পড়া এটা করছে, ওই ছেলে বয়স অনেক বেশি, আসলে অনেক বেশি বয়স। পরে ৬ মাস সংসার করার পরে ওই আমার ফুফাতো বোন আবার চলে যায়, বাড়ি যাওয়ার কথা বলে চলে যায় আর আসে না। পরে ওই করে কি আমার ওই যে বিয়ে করছে ফ্রেন্ডটা, আমার ফুবর নামে আমার ফুবার নামে ওই মেয়ের নামে কেস করে, থানায় করে কেস করে। কোর্ট থেকে আগে প্রায় এক বছর ধরে হাজিরা দিতে হয়। তখন আমার আর খারাপ লাগে যে দেখো আমার বন্ধু এরকম করছে বা আমার এই তো রক্ত। পরে তখন ভাবলাম যে আসলে মেয়েলি ব্যাপারটা কোনো কেউ শেয়ার করতে নাই, এরকম নিজে নিজে আর কি মত করলাম। পরে এক মুহূর্তে শেষ আমি লাস্ট যেদিন হাজিরা হয় ওই দিনকে আমি যাই, যাওয়ার পর আমি কেউ চোখের দিকে তাকাইতে পারি না, কারণ ওই দেশ থেকে আসা আবার করে হাজিরা দেশে চলে যাওয়া অনেকটা বিরক্ত, ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আসা। পরে ওই দিনকার কেস শেষ করে আমার কথা মতন অনেক থ্রেট করলাম যে আজকের পর যেমন হোক কেস ছাইড়া দে কেসের, আর আমার বলে যে আমার এলাকার মানুষ তোর এখানে হাজিরা যাতে না আসা লাগে। পরে ওই আমার নিয়ে গেল উকিলের সাথে কথা বললাম, পরে ওর উকিলে যখন দশ উঠলো তখন ওর উকিলে বলো যে না আমার কেস আমার মক্কেল কি জানি বলো, পরে কেস ওখানে সমাপ্ত হয়ে যায়। পরে এর মাঝখানে তো বললাম যে আমার স্বাস্থ্য বোন আমার আপন বোন নিয়ে আসি ঢাকা।
ওকে,
ঢাকা নিয়ে আসি, পর ওই ফ্রেন্ডটা আমার সাথে আবার যোগ দেয় যে ড্রাইভারটা আমার সাথে আবার যোগ দেয়। পরে এক মিনিট ওটা আবার একটা অটো ছিল যে অটোটা ওই চালাইতো আবার আমিও চালাইতাম, খুব ভালোই ছিল। তা আমি ওইটা মনে করিনি, অতিথিটা ভুলে গেছি আর কি।
আচ্ছা,
তারপর আমি ভাবছিলাম যে ভুল হয় মানুষের, পরে এখন ওই ফুফাতো বোনটা আমার আবার ফোন করত।
আচ্ছা,
ওই ঢাকা এসে পড়ছে বাড়ি থেকে, পরে ঢাকা এসে, ঢাকা এসে মানে
ফুফাতো বোনের সঙ্গে কি ওই ড্রাইভারের সম্পর্ক তখন ছিল না? ছিল না,
ছিল না, ওই যে একদম ডিভোর্স হয়ে গেল।
আচ্ছা,
তখন আমার ফোন করতো। তাই ওই ফুয়াতো ভাইয়ের ওই বন্ধুটার কাছ থেকে আমি কিছু টাকা নিয়ে ছোট একটা দোকান দিই, আর চাকরিও করি, চাকরিটা পরে ছাইড়া দিছি, দোকান দিয়ে আসি। দোকান দেওয়ার পর ওই ওর কাছ থেকে টাকা নিছি, টাকা নিয়ে আমি একটা ফোন ফ্যাক্সের বা দোকান দিই একটা। দোকান দেওয়ার পরে ওই আমার পাশে আসতো আমার বোনের, আমি চাকরি দিছি, ছোট ভাইরা চাকরি দিছি, আমি দোকানদারি দোকান করতাম। তাই ওই আমার কাছে আসতো, খাওয়া দাওয়া করতো, চলতাম ভালোই। না, ওই যে ফুফাতো বোনটা ফোনে যোগাযোগ করতাম আরকি, ওই বন্ধুটা যেটা ফুফাতো বোনের সাথে বিয়ে হয়েছিল বন্ধুটা, ড্রাইভারটা, পরে ওই আসতো। তাই অনেক কথাবার্তা বলতাম, পরে আমার একদিন সেল ফোনে দেখা যায় ওর নাম্বারটা,
ফুফাতো বোনের নাম্বার,
ফুফাতো বোনের নাম্বারটা। এই দেখার পরে ওই আমার সেটি এরিয়ে ওর সাথে আমার কন্ট্যাক্ট করে। কিছুদিন পরে ওরা আবার নিয়ে আসে, আবার বিয়ে করে ওরা। তখন আমার দ্বারা ওরা আসে না, কেউ আসে না। পরে আমার দোকানে একদিন আসছে দুজনে, দোকানে কিছু শপিং টপিং করলো আমার দোকান থেকে। তখন আমার খারাপ লাগলো যে এইটা নিয়ে এই কাহিনী হইলো, সারা ছাড়ি হইলো, ডিভোর্স দেওয়া দিয়ে হইলো, আবার নিয়ে আসলে। পরে ওই পর্যন্তই ওরা আর আমার কাছে আসে না, আর আমি ওকে খোঁজ খবর নেই না। পরে আমি আবার আমার ওই ফুফাতো বোনের বাড়ির মানুষে বললাম, এখন কার দোষ? তখন আমার ছিল, এখন কার দোষ? আর কিছু করে না। পরে এক পর্যায়ে ওর সাথে আমার সাথে কোনো যোগাযোগ নাই। পরে আমি তো আমার মতো দোকানদারি করতেছি, একদিন শুক্রবার ছিল সম্ভবত, দোকানদারি করতেছি। পরে ভালোই লাগতেছে দোকানদারি করা, চাকরি বাদ দিয়ে দোকানদারি করতেছি, আরাম মজাই লাগতেছে অন্যরকম,
প্রথম নিজের ব্যবসা,
নিজের ব্যবসা। পরে একদিন এক টাইমে এক ভদ্র মহিলা আমার ফোন দোকানে আসলো, কিছু কেনাকাটা করলো। কেনাকাটা করার পর সে একটা হাসি দিছে, দুইটা লোক ছিল, দুইটা মহিলা ছিল, সে একটা হাসি দিছে, হাসির মাঝখানে একটা চোখ টিপ পড়ছে তার। পরে আমার কাছে কেমন যেন লাগলো, কেন সে আমার চোখ টিপ দিল? তা ওইটার আমার পাশে ছিল একটা সেল ফোনের এই যে দোকান টাকা রিচার্জ করে, ফোন ফ্যাক্সের দোকান, তো ওখান থেকে আমি নাম্বারটা কালেক্ট করি। পাশাপাশি দোকান তো চাইলাম,
যে মহিলা নাম্বার আছে কিনা তোমার
কাছে, মানে দেখছি ওখানে টাকা পড়ছে।
ওকে,
তো আমার দিল, দেওয়ার পর নাম্বারটা নিয়ে আমি একটা মিস কল দিলাম কিছুক্ষণ পর। দেওয়ার পর আমি বললাম যে আপনার টাকা গেছে? কয় হ্যাঁ টাকা আছে, আপনি কে বলছেন? আপনি কি ফোন ফ্যাক্সলা ভাই? আমি কে হ্যাঁ, একটু মিথ্যা কথা বলছে এখানে। বলার পর হ্যাঁ টাকা আছে। পরে রাত্রে অন্য নাম্বার দিয়ে আর একটা মিস কল দিই, তো রাত্রে দশটার দিকে ফোন ব্যাক করে, তখন আমি অন্য একটা পরিচয় দিই কে, তখন সে বুঝা হালায় যে এর আগে একটু কথা বলছিল বিকাল দিকে, আপনি ওই লোক, ওই লোক। আমি হাসা দিছি। পরে এরকম ওর সাথে আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হইতো।
কি বিষয়ে কথা হতো?
কিরকম কি আশায় বিষয়ে খাওয়া দাওয়া করছেন, দোকানদারি কেমন,
কথা বলতো?
হ্যাঁ হ্যাঁ,
পয়সা খরচ হতো? কার
পয়সা? প্রথম একটা আমারই খরচ হয়েছে।
আচ্ছা আচ্ছা,
আমি ফোন দিতাম, দুজনই ফোন দিত, যখন যার ভালো লাগতো সেই ফোন দিত, যখন যেমন চাইতাম। পরে কথা বলতে বলতে পরে আমি এক পর্যায়ে জানি যে তার হাজবেন্ড নাই,
হাজবেন্ড নাই মানে
বাংলাদেশে থাকে না আরকি,
মানে সে বিবাহিত কিন্তু তার হাজবেন্ড বাংলাদেশে থাকে না,
থাকে না,
এটা আপনি জানেন?
জানি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা শুনছেন সম্রাটের জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়, তাই ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে হবে। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। আমরা এ পর্যায়ে চার মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসব ক্লোজ আপ প্রেজেন্স এল 8920 তে। আর সম্রাটকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj, KEBRIA.RJ, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পরে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রতিদিন অফিস
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আছে সম্রাট, এবং একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট সবার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন গত সপ্তাহে যারা হ্যালো 8920 শুনেছেন, জীবনের গল্প দুই এই বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে খুবই অল্প সময়ের জন্য। আপনারা যারা বইটি এখনো সংগ্রহ করেননি, ফোন দেবেন এই পার্টিকুলার নাম্বারে, রকমারি ডট কম এর 16297। আমি আবারও বলছি 16297, এই নাম্বারে ফোন দিয়ে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। বইটির মূল্য হচ্ছে মাত্র 150 টাকা, সারা জীবন সংগ্রহে রাখার মতো বই। এবং যারা জীবনে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকেন, অনেক বেশি হতাশাগ্রস্ত থাকেন, যারা জীবনে কোনোই অর্থ খুঁজে পান না, তাদের প্রত্যেকের জন্য এই বইটি একবার করে পড়া উচিত। কারণ এই বইটি পড়লে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। এখানে যাদের জীবনের গল্পগুলো সংগ্রহ করে লেখা হয়েছে, আপনাদের জন্য তুলে দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই নিজের জীবনের মোড়কে ঘুরিয়েছেন। বইটি আপনি সংগ্রহ করতে পারবেন রকমারি ডট কম এর 16297, অর্থাৎ 16297 এই নম্বরে ফোন দিয়ে। জীবনের গল্প দুই বইটির বাজার মূল্য হচ্ছে মাত্র 150 টাকা। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি সম্রাটের কাছে। সম্রাট বলুন। তারপরে
আমি জানি যে আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, তারপরে আমার সাথে
ভদ্রমহিলার নাম কি ছিল?
শারমিন।
শারমিন, ওকে।
শারমিনের সাথে অনেক কথাবার্তা হওয়ার পরে পরে এমন কথাবার্তা হয়তো যে মানুষের জীবনে যা লাভ, মানে বছরকে বছর পার করে যাওয়ার পরে এইসব কথাবার্তা হয়।
ওকে।
কথা হয়তো এরকম যে একদিন রাত 12টার দিকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে কেমনে কি থাকেন, কেমনে কি দিনকাল যায়, আমার বললো আমি তো বিয়ে করি নাই। পরে বললাম যে বিয়ে তো করি নাই, ভাই তো বাড়ি না, ভালোবাসাকে শেয়ার করা যায় না, এরকম কিছু কয় না কি বলেন। তখন একটু ইলাম তখন দেখো, তারপর কথা বলতে বলতে সে আমার বললো যে শেয়ার করবেন কোথায় বিয়া, আবাসিক হোটেলে যাইয়া? তখন আমি
সে বলতেছে
তখন আমি অবাক হইলাম, এই ভদ্রমহিলা আবাসিক হোটেল কিভাবে কেমনে জানে? আমি চিন্তাম ওই যে ফ্রেন্ডের কাছ থেকে।
ওকে।
পরে আমি অবাক হয়ে গেলাম। পরে তারপর আমি ভাবলাম, পরে একদিন আমার দোকানে আসলো, আসার পর 500 টাকার নোট ভাঙতে চাইলো। তো আমার কাছে ভাঙতে 500 টাকা ছিল না, খুচরা 200 টাকা ছিল, দিয়ে দিছে আমাকে, নিয়ে যান। পরে কিছুক্ষণ যাওয়ার পর ফোন দিছে যে
আপনি পরিচয়টা জানলো কিভাবে আপনার? তখন কি জানে যে আপনি দোকানদার?
হ্যাঁ।
কিভাবে বললেন?
দোকানদার থেকেই তো পরিচয়টা হয়েছে।
আচ্ছা, না কিন্তু আপনি তো প্রথম থেকে তাকে পর্দার কাছে পরিচয়টা জানাননি।
না,
পরিচয়টা বলেছেন যে আপনি 500 দোকানদার।
হ্যাঁ হ্যাঁ।
ওকে, বলেন। তারপর
পরে ভাঙতি দিয়ে 200 টাকা দিছি, 500 টাকা রাখি নাই, পরে দিয়েন, আমার কাছে ভাঙতি নাই, আপনার কাছে যদি দরকার হয় 200 নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। 10-15 মিনিট পর আমার ফোন দিছে যে আমি শপিং করতে যাচ্ছি, যাবেন?
শপিং করতে যাচ্ছি
যাবেন? আমি কই কোথায়? কয় শহরে? ঢাকা। আমি কই আসতে? ঠিক আছে, আসতেছি। তাই নাকি? আমি কই আসতেছি। তো বলা আমার কেমন একটু ভালো লাগলো। তো আমি দোকানে সারাটা তাই না তালাটা মাইরা চলে আসলাম। চলে আসলাম, এই প্রথম মানে সামনাসামনি দেখা। চলে আসার পরে শপিং করতেছি, কিন্তু শপিং মলের ভিতরেই আমার হাত ধরা ধরি, আমার হাত ধরে। তখন আমার খারাপ লাগলো, মানে আমার ভালো লাগলো যে চিনি না, দুই দিনের পরে হাত ধরলো। পরে শপিং টিপিং করলাম, বাইরে চলে আসলাম। আসার পরে আবার ফোনে কথা হইতে আছে, তখন সে বলল যে ঠিক আছে, একটা ডেট দিল, অমুক দিন যাবো আমি ঘুরতে, বা আপনি যে জায়গায় নিয়ে যান, বা ওই ভদ্রমহিলা তো বললে যে আবাসিক হোটেল যদি ভালোবাসা শেয়ার করতে চান যে এই জায়গায় নেবেন। তারপরে এক মনে হওয়া পরে এরকম কিছু হওয়ার পরে পরে আমি একটু প্লিজ পাওয়া দিলাম যে সে এরকম লোক, সে এরকম জিনিস জানে, তাই আমি তার সাথে কথা বলবো না। পরে আমি এটা পরবর্তী দিকে কিছুদিন আমি কথা বন্ধ করে দিই। আবার ওর সাথে আমার সাথে পরিচয় হয়, আবার কথা হয়। আবার থাকতে পারে না কথা, নাকি আমি থাকতে পারি না, আমার খারাপ লাগে। তবে ব্যবসা পাশাপাশি কথা বলতেছি 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 অনেক সম্পর্ক, মনে করেন সপ্তাহের মধ্যে একবার শপিং করে আমি চাই ওর সাথে।
আচ্ছা, তদিনে কি আপনি জানতে পেরেছেন জামাই কই থাকে, কি অবস্থা, পরিবারের আশার বিষয়?
হ্যাঁ জানি।
ওকে।
জামাই কই থাকে? 3টা বাচ্চা, 2টা ছেলে 1টা মেয়ে, খুবই ভালো। তারপর এখন ওই ওর সাথে কোথায় যদি যাই তখন আমার যাইতেই হবে, অদা যাইতেই হবে, আমার ছাড়া কিচ্ছু বোঝে না আর আমি ওর ছাড়া কিচ্ছু বোঝে না। ফোন ঘন্টার পর ঘন্টা ফোনে কথা চলতেই আছে, তার মানে আমার অবস্থা মানে আমি ওর সাথে তিন চার মাস ফোনে কথা বলছি, পরে বলছি দেখো আমার যে অবস্থান তোমার সাথে এত ফোনে কথা হওয়া যাবে না, সে বলে ঠিক আছে তোমার কথা বলতে হবে না আমি তোমার ফোন দেবো। তারপর ওই আমার ফোন দিত, কথা বলতাম রাইত কইরা, আমি খালি চুপ করে শুনতাম, কথা বলতে পারতাম না, আমার রুমে লোক ছিল ওই কথা বলতো, এরকম চলতো ভাবনা কথা বলতাম। তাই ওর গ্রামের বাড়িতে যাইতাম ঘুরতে যাইতাম বা ওই ঢাকা ঘুরতে আইতো। এর মাঝখানে একদিন চিড়িয়াখানার সাথে একটা পার্ক আছে না, নাম দেন কি জাতীয় উদ্যান না দেন কি বলো ওটারে, বোটানিক্যাল গার্ডেন, ওখানে একদিন ঘুরতে আসলাম। ঘুরতে আসার পর আমরা একটা জায়গায় বসে আছি, আমাদের কিছু পোলাপান ধরলো, ধরিয়া আমার দুটো চটকামা দিল আর ওরে নিয়ে আলাদা করে দিল। পরে পাশে পুলিশ ছিল, আমরা মানে আসার জন্য পুলিশের কাছে গেলাম, পুলিশ আমাকে দুজন অ্যারেস্ট করলো, মানে অ্যারেস্ট কি আমার গাড়ির মধ্যে উড়াইলো, উড়িয়ে থানায় নিয়ে গেল। তা আমার ভাই ছিল একটা, মানে সম্পর্ক পারাপরিচিত ভাই ছিল একটা, যে কোনো প্রশাসনের একজন লোক।
বোটানিক্যাল গার্ডেনে আপনারা কেন গিয়েছিলেন, মানে উদ্দেশ্য তো খারাপই ছিল,
ঘুরতে
ঘুরতে শুধু।
মানে চিড়িয়াখানা এসেছিলাম, তাই ওই দিন রবিবার ছিল, রবিবার চিড়িয়াখানা বন্ধ থাকে, তো এই জন্য চিড়িয়াখানা যাইতে পারিনি, তারপর উড়ে গেছি। তাই ঘোরা পড়ার পর তাই একবার যাই ছেলে খারাপ ছেলে পানে আমাকে ডিস্টার্ব করলো, মানে
টাকা পয়সা চেয়েছিল আপনাদের কাছ থেকে,
টাকা পয়সা প্রথম চাইছে, চাওয়ার পর আমরা পুলিশে আসছি নিচে টাকাটা না দেওয়া লাগে,
আর পুলিশ আপনাদের
পরে গাড়িতে নিয়ে থানায় নিয়ে গেল। পরে ওর একটা ভাই ছিল, আমি ওর নাম বলতে চাইছি না, পুলিশের যে কোনো একজন কর্মকর্তা মানে প্রশাসনের, পরে ওর কাছে ফোন দিল আর ওই তখন আমাদের গাড়িতে নামাইয়া ও কোয়ার্টারে নিয়ে গেল। কোয়ার্টারে নিয়ে অনেক দিয়ে পুলিশ শুয়ে আছে, কেউ পিস্তল মানে ডিউটি অবস্থায় রেস্টের জন্য ওই যে জায়গাটা যায়। পরে ওখানে আমাকে রাত 9টা বাজে গেল, ছাড়ে না, মাঝখানে আমার কাছে 4,000 টাকা ছিল বিকাশে, ওটাও নিয়ে গেল, তারপর ছাড়ে না, তারপর ওর ভেঙে ছিল 5,000-6,000 টাকা, ওটাও নিয়ে গেল,
তাও ছাড়ে না,
তাও ছাড়ে না। পরে
তো আপনাদের মধ্যে জিজ্ঞেস করেনি আপনার পরিচয় কি, হের পরিচয় কি বলেছেন?
আমরা বলছি যে ফ্রেন্ড,
এই তো এখানে আসলে ভেবেছে আরো কিছু যদি পাওয়া যায়,
আরো কিছু পাওয়া যায়। পরে এক পর্যায়ে আমার বাড়ি ঘরের কোথায় জিগেলো আর তা জিগেলো, পরে ওর বড় ভাই আসলো আর বোন আসলো আমার নিতে। আসার পর ওর ভাই তো আমার দিকে খেপে গেছে, আর ওর আমার চিনে না, কিন্তু আমার চিনে না, পরে ওর আমার দিকে খেপে গেছে, আমার অস্ত্র মামলা ঢুকে যেতে বলে দাঁড় করে,
ভাই বলতেছে আপনাকে অস্ত্র মামলা ঢুকিয়ে দিতে
দেবে। পরে কিন্তু ওই কিন্তু ওই আমার বই নিয়ে কয় না, আর বন্ধু কি বলবো, ওর আর মন আর বুইনের মন খুবই সরল, কিন্তু আমারে ওই দিনকার যে কোনো একটা মামলা ঢুকে দিলে যেতে পারতে, যেহেতু ওর ভাই একটা প্রশাসনের লোক, কিন্তু ওর কারণে আর বুইনের কারণে দেয় নাই। আর ভাই বলছে আমার বন্ধু আমি নিয়ে যাবো, ওরে আমি নিবো না, ওরা তো আমি চিনি না, আর কোন পরিচয় দেবো, আর দরকার কাজ তাহলে আমি দেবো না। আমার বলে তোমার যদি কোনো গার্জিয়ান থাকে আনো, নাহলে আমি চালান করে দেবো।
আচ্ছা,
পরে ওর রিকাস্টে আর বোনের রিকাস্টে আর ভাই ঠিক আছে আনলো, আর ওর কাছ থেকে কিছু টাকা আবার নিলো। নেওয়ার পরে প্রায় 10টা বাজে, আমরা ওরা অগ বাড়িতে চলে যায়, আমি আর ওই আমার এক গাড়িতে তুলে দেয়। তখন ভাবলাম কেমন লোক, আমার সাথে এরকম একটা খারাপ বিহেভ হইল, ওর ভাই ওর বোন ওরে নিতাইলো কিন্তু ওরে সাথে না নিয়ে আমার সাথে আবার দিয়ে দিল, এটা আবার কেমন লোক। পরে গাড়িতে হয়ে আমি কথা বলতে বলতে যাই, কি তোমার ভাই বোন এটা কেমন লোক, আমার সাথে দিয়ে দিল। পরে ধারণা আমার ভাই বোনের মন খুব সরল লোক, তেমন প্যাঁচ কুচু বোঝে না, ঠিক আছে বাড়ি চলে গেলাম। যাওয়ার পর এটা এই তিনজনই জানি আর কেউ জানে না, আর বহিনে জানি আর আমরা চারজনই জানি আর কেউ জানি।
আচ্ছা আচ্ছা, ওকে।
পরে এক পর্যায়ে আমি দোকানটা ছেড়ে দিই, যে ওর সাথে ওই আমার বিয়ার প্রস্তাব দেয় বিয়া করব, কিন্তু বিয়া ওর মুখ থেকে কয় না যে বিয়া করব, কিন্তু আর মনে হয় যে বুঝে বিয়া করব। পরে আমি আমার জিগাই তুমি কি বিয়ে করছো আমি কেনা, কয় তুমি বিশ্বাস করি, আমি কি জিজ্ঞাসা আমার বোনের জিজ্ঞাসা করো, আমার বোন তো এখানে থাকে, তো আমার বোনের সাথে পরিচয় করে দিলাম, আমার বোনের জিজ্ঞাসা করে কয় না ভাই বিয়ে করেনি। পরে আমার বোন বলার পর ওই আটটা আগ্রহ হইলো, কিন্তু আমার জন্য বিয়ার জন্য কখনো প্রেশার করতো না, মানে চাপ দিত না বিয়ার জন্য, কিন্তু আমিও আর চাপ দিতাম বিয়ার জন্য, কিন্তু ওই আমার চাপ দিত না। পরে চিন্তা করলাম না কোন জায়গায় বিয়ে করি সম্ভব না, আর তিনটা বাচ্চা আছে, বিয়ে করা সম্ভব না, যে আর ওই যে ডেরা যে চলে, যে পোশাকে চলে, যে পরিবেশে থাকে, যা খায়, আমার দ্বারা সম্ভব না, ম্যানেজ করা সম্ভব না, কারণ ওর প্রতি সপ্তাহে নিম্ন 10,000 টাকা শপিং করা লাগে, আর মাছ গোস ছাড়া ভাত খায় না, আমাদের ফ্যামিলিতে কখনো সম্ভব না। আর দ্বিতীয় মানে আসল কথা হলে গিয়া ওর তিনটা বাচ্চা কার মুখের দিকে তাকাইবে, তখন ওই তিনটা বাচ্চা অভিশাপ আমার মাথায় আল্লাপাত দিতে পারে। এই চিন্তা ভাবনা আপনার করে আমি দোকান দোকান ছাইরা একদম দেহে চলে গেছি, দেহে যাইয়া
দোকানে ছেড়ে দিলেন?
দেখুন একদম ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেহে চলে গেলাম।
দোকান ছাড়লেন কেন?
এই যে থাকবো না, ওর সাথে দেখা হবে না, ওর সাথে সম্পর্ক আমি রাখবো না।
আচ্ছা,
আমি চাই না যে এখানে থাকলেই তো দেখা দেখি মায়া বাড়বো, মায়া তো আর কমবো না, মায়া বাড়তে থাকবো।
আচ্ছা,
এই জন্য আমি চলে গেলাম। কিন্তু যাওয়ার পর ওই আমার ফোন দিত আসার জন্য, আবার আসলাম, আবার এসে তো দোকান ছাড়া চাকরি বাকরি কিছু নাই, আবার এক মাস থেকে আবার চলে গেলাম। পরে আমার বাবা মা আমার জন্য বিয়ের ঘর দেখে, মেয়ে দেখে, তাই দুই তিন জায়গায় দেখার পরে আমার এক বাড়ির পাশে কাকা আর দাদা, আমার এক পাশে কাকা শ্বশুর বাড়িতে আমার বিয়ে হয়। ওখানে শুধু প্রথম দিন মায়ের বয়স ছিল কম, 14 বছর বয়স, তাই ওখানে বিয়েটা ওইরকম সামাজিক ভাবে হয় না, গোপনে হয়, একদম মেয়ের বয়স হয়নি, বিয়েটা গোপনে হয়। পরে শুধু কাবিনটা হয়, আমাদের দেশের ভাষায় শুধু কাবিনটা হয়, কলমাটা হয় না, কলমাটা আবার 15 দিন পর যেকোনো এক শুক্রবার ডেট দিল, তাই এরকম বিয়ে হলো। কিন্তু বিয়া যেদিন আজকে কলমা, আজকে শ্বশুরবাড়িতে আমি যাবো, ওই দিন রাত্রে নাকি আর ঘুম হইতেছে না।
কার ঘুম হচ্ছে না?
ওই ভদ্রমহিলার,
মানে শারমিনের,
শারমিনের ঘুম হইতেছে না। পরে ভাই ওই আমার ফুল ভজ্র আদানটা দেয়, তখন আমার ফোন দিছে, কোন সময় ফোন দেয় না, আমি বাড়িতে আসছি আর আমি না করে দিছি, রাখবো না, সম্পর্ক রাখবো না, তুমি কখনো আমার বিয়ের জন্য চাপ করো না, আমি চাপ দিই, তারপরে তোমার তিনটা ছেলে মেয়ে, তারপর এগুলো সম্ভব না, পরে আর তুমি যে পরিবেশে থাকো আমার বাসায় আমার পক্ষে রাখা সম্ভব না। পরে এই জন্য আরো একটু মন খারাপ, যেহেতু ওই চলে গেছে একদম সাই আর পাঙ্গোরা, এই জন্য ফোন দেন। কিন্তু ওই ভাবতে পারে না যে আমার বিয়ে হয়ে যাচ্ছে। ওই যেদিন আজকে আমি শ্বশুর বাড়ি যাবো, ওই দিন সকাল ফুল ফয়জোরে আয়োজন দিছে, তখন আমার ফোন দিছে, ফোন দিয়া ওই নাকি স্বপ্ন দেখে ফোন দিছে যে আমি বিয়ে করতেছি। আর ওই যে কয়দিনই ফোন দিছে, ওই কয়দিনই কিছু না কিছু আমার জীবনে ঘটছে। যেমন হয়তো আজকে ফোন দিছে রাত্রে, বিকেলবেলা আমার বাবা মা আমার জন্য মেয়ে দেখেছে,
মানে একটা ঘটনা ঘটনা কিছু না কিছু
ঘটে যাচ্ছে। কিন্তু ওই দিন বিয়া অনেকে আমি জিজ্ঞেস করি তোমার কে বলছে, কয় আমি কে, আমি স্বপ্নে দেখছি, আমার অনেক খারাপ লাগতেছে, তুমি সত্যি করে বল তুমি বিয়ে করতেছ? আমি হ্যাঁ আজকে আমার বিয়া। তখন অনেক কান্নাকাটি করলো, কান্নাকাটি পর আর কিছু গিফট ছিল আমার কাছে, ওগুলা ফেরত চাইলো, আমি কি এগুলো এখন দেওয়া সম্ভব না, তাই আমি যদি ঢাকা আসি তোমার দিয়ে দেবো,
তাই
না আমার এখন লাগবো।
কি ধরনের গিফট ছিল?
যেমন টি শার্ট, তারপর নিচের প্যান্ট, তারপর
এগুলো আবার কেউ রিটার্ন চাই? যাই হোক,
জিজ্ঞেসের চাইতে আছে, তারপর একটা মোবাইল ছিল, ফেরত চাইতে আছে, আমাকে ঠিক আছে আমি এসে দিয়ে দেবো। পরে ওই দিন অনেক কান্নাকাটি, তারপরও আমি বিয়ে যাইতে আসি, তখনও আমার ফোন লাইনে, ফোন কাটতে দেয় না, ফোন কাটলে সমস্যা করবো, মুখ সুমুখ আমি আত্মহত্যা করবো, আমি আসতেছি তোমাদের বাড়িতে। তারপর আমি এত বিশ্বাস যে আসতে পারবে না, কারণ আমার বাড়ি কই, ওর বাড়ি কই, আসতে পারবে না। তারপর ওই একদম মনে করেন আমার ভাই যাওয়ার জন্য সদরঘাট চলে গেছে, ওই যেটা বলছে আর কি। পরে ওখান থেকে আবার ফেরত গেছে যে ওই বিয়া তো কই ফেলাইছে, যাইতে পারবো না। আর আমার কাছে তো এমন কোন ডকুমেন্টস নাই যে আমি যে বিয়ে আটকাবো। পরে ওই দিন শ্বশুর বাড়ি যাই, যাওয়ার পরও শ্বশুর বাড়িতে যেটা আর কি হয়, খাওয়া দাওয়া হওয়ার পরে, শ্বশুর বাড়িতে গেছি নতুন বউ, ওখান থেকে তো আর ওর ফোন রিসিভ করা যায় না, আমি ফোন বন্ধ করে দিলাম। এই জন্য আরো চিল্লা ফেললাম, মানে নিজে নিজে করতে আছে বাসায় বইয়া, বাঁচবো না, আত্মহত্যা করবো,
মানে ক্রেজি হয়ে গেছে,
ক্রেজি হয়ে গেছে। পরে যখনই ফোন ফলতে দেরি, ফোন আসতে দেরি না, তো এখন নতুন ওয়াইফের সাপড়ি গুলা তো কেমন একটা ব্যাপার মনে হয়। পরে ফোনটা অফ করে দিলাম, অফ করে দিয়ে 3 দিন ওই বাড়িতে ছিলাম। 3 দিন পর মাঝে মাঝে ফোন খুলতাম, কিন্তু মাঝে মাঝে কথা হইতো, কিন্তু কথাটা ভাইয়া এত পরিমাণে কান্না থাকতো আর এত পরিমাণে আমার আবেগ থাকতো, যা কখনো আমি আমার জীবনে কারোর প্রতি পাইনি যে এরকম আবেগ। তখন চিন্তা করলাম কি করলাম,
মানে জীবনে একটা বড় ভুলই করে ফেললাম,
বড় ভুল কোনটা করতেছি, বিয়ে করে ভুল করলাম না অল্লাহকে সম্পর্ক করে ভুল করলাম, এই নিয়ে আমি ভাবতেছি এখন, খুব খারাপ লাগতেছে। পরে বিয়ের পর কিছুদিন পর আবার ঢাকায় চলে আসি, ঢাকায় চলে আসে ওর সাথে দেখা করে, ও আমারে এমন শপথ করাইছে তুমি যে আর গ্রামের বাড়িতে না যাও, যাইবা তোমার বাবা আমার কাছে, কিন্তু তুমি ওর বউয়ের কাছে যাইতে পারবে না। আর শপথে এই আমি যে গুলিস্তান কি মাদার জানি আছে, গোলাপ শাহ মাজার আনে আমার সব ই করাইলো। তারপর আমিও আর মায়ের পুরে এগুলি করলাম,
শপথ করলাম,
শপথ করলাম, আমি ব্যক্তিগত ভাবে মানে মন থেকে করি নাই, কিন্তু ওরা বোঝানোর জন্য কিছুটা করছি আর কি, কিন্তু মন থেকে আমি করি নাই, ওরা বোঝানোর জন্য করছি। পরে ভাই কি কম এতটা উইক, তারপর আমি রমজান ঈদ আসলো, রমজান ঈদে আমি বাড়ি গেলাম না, ওর কারণে কারণ বাড়ি গেলে তো ভাববো যে আমার ওয়াইফের কাছে গেছি, আমি বাড়ি আর যাইনি। দেখো বললাম, বললাম দেখো তোমার জন্য আমার বাবা মার সাথে ঈদ করতে পারিনি। এইদিন সকালে ভাই আমার অনেক কান্না যে আমার বাবা মা বাসে থাকতে বলল তার কাছে ঈদ করতে যেতে পারলাম না, একটা খারাপ জায়গাতে বাবা মা নাই, ওরা তো কষ্টটা বোঝে, কিন্তু আমি থাইকে কেন গেলাম না, শুধু তোমার কারণে যেতে পারলাম না। তো কয় ঠিক আছে তুমি যাও নাই, তোমার তো যাইতে না করি নাই, কিন্তু তুমি যদি ওই জায়গায় যাও এই জন্য তোমার যাইতে নিষেধ করছি।
মানে এই শারমিন বলছে,
শারমিন বলছে।
আপনার বউয়ের নাম কি ছিল?
শম্পা।
শম্পা, ওকে।
তারপর ওর কাছে ওই আমার যাই বললো যে ঠিক আছে তোমার এই দুঃখ একদিন দেখবো থাকবে না, আমি যখন তোমার ঘরে যাব। ওই কিন্তু আমার ঘরে বিয়ের স্বপ্ন এখনো দেখে, তা আমিও আর মায়ের পইরা ওই বোর সাথে আর কোন যোগাযোগ রাখি না। আর আমার ফ্যামিলির কাছেও আমার শ্বশুরবাড়িতে বলছে যে মাইয়া এদের মাইয়া দিব না, এই পরিস্থিতি। আর যেটা হয় পরে ওর সাথে আরো
বুঝলাম না, আপনার বিবাহিত বউ আপনার শ্বশুর না করছে যে আপনার কাছে দিবে না,
মানে
কেন দিবে না?
কোন ফর্ম দেয় না কিছু না, আজকাল যুগে তো এরকম থাকে না যে বিয়ে করলে, নতুন বিয়ে করলে ঘন্টার পর ঘন্টা।
আপনার যে এই মহিলার সঙ্গে এক ধরনের অ্যাডাল্টারি সম্পর্ক চলছে এটা কি জানতো?
না, কেউ জানতো,
কেউ কিছু জানতো,
আমার ফ্যামিলি জানতো না, ওরাও জানতো না।
আচ্ছা, আমি যেটা বলেছি যে অ্যাডাল্টারি সম্পর্ক মানে পরকীয়া যেটার কথা বলছি, এই যে ভদ্র মহিলার সঙ্গে আপনি যেভাবে মিশছেন তাতে কি আপনাদের মধ্যে অবৈধ শারীরিক সম্পর্ক ছিল?
না,
তখন পর্যন্ত হয়নি। ওকে, ফাইন, বলুন।
শুধু বন্ধুত্ব বা প্রেমিক প্রেমিকা যেরকম থাকে,
আপনার দিক থেকেও লাভটা আসলে সেরকম ছিল না, কিন্তু ভদ্র মহিলার দিক থেকে এরকম ছিল।
ছিল,
আচ্ছা,
আমার দিক থেকে ছিল, কিন্তু যখন আর তিনটা সন্তানের দিকে তাকাইতাম
তখন
আর পারতাম না ওর দিকে আগাইতে, কিন্তু আবার যখন সন্তানের কথা ভুলে যাইতাম আর ভবিষ্যতের কথা বলতাম তখন আবার অর্থে বেশি মনে হয় আমি ভালোবাসতে ফেলাইতে পারে, এতটা আবেগ ছিল ওর উপরে। কিন্তু এক মুহূর্তে ওর সাথে আমার সাথে কথা না বললে, দেখা না করলে, ঘুরতে না করে কেউই মন বসত না। আমার বউর সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিই, যেমন বিয়ের পরে তো আমি ঢাকা চলে আসি, আর আসি তো আর মায়ের আর বাদনে বাইরে যাই, যদিও আর কাছে থেকে না গেলেও ফোনে ওর সাথেই সবসময় আমার ব্যস্ত থাকতে হয়।
আচ্ছা,
আর যদিও বউর সাথে বা ফ্যামিলির সাথে একটু কথা বলতে ফোন ওয়েটিং থাকতো, তখন মাইন্ড করতো যে তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলতেছো, তুমি অথচ না আমার ওয়াইফের সাথে কথা বলি না, আমি তো আমার বন্ধু বান্ধব ভাই বেড়াদার সাথে কথা বলতাম বা তো এটা মাইন্ড করতো। এক মুহূর্তে এটা নিয়ে ওর সাথে আমার সাথে ঝগড়া বিপাদ, আমি অনেক গালাগালি করতাম, আরে অনেক গালাগালি করতাম, যা আমার জীবনে এরকম ভাষা আমি কারো করি নাই।
এটা কাকে করতেন?
ওই শারমিনের করতাম।
শারমিনের নাকি শম্পাকে?
শারমিনকে, শম্পা তোমার ওয়াইফ।
আচ্ছা, তো শম্পাকে ততদিনে নিয়ে গেছে?
শম্পা তো শম্পার শ্বশুর
বাড়ির
বাবার বাড়িতে আমি তুলে আনি নাই,
ও তখনও তুলে আনেনি,
তুলে আনিনি।
এবং শম্পার বাবারও সন্দেহ করছে যে এরকম যেহেতু করছে তাদের মানে মেয়ে দিব না।
হ্যাঁ, মেয়ে দিব না, ছেলে আজকাল যুগেতেও বিয়ে করলে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে ওর সাথে, কিন্তু এই পোলায় তো এই ছেলে তো কোন সময় ফোন দেয় না বা আশায় ভালো মন্দ জিগায় না, বউর কোনো খোঁজ খবর নেয় না, বউর একটা চাহিদা সেটা পূরণ করে না, তাই ওরা বলছে যে আমার বাবা মারে মেয়ে দিবে না। তা আমি যে আমার বাবা আমার বাবা আমারে বলছে এরকম এরকম, ঠিক আছে বাবা যদি মেয়ে না দেয় পর্যন্ত থাক, দেখি পরে কি হয়। তা আমার সাথে ওর সাথে তো ভালোই চলতেছে শারমিনের সাথে। পরে এক পর্যায়ে আমার ফোন দিল, দেখা করলাম, দেখা করার পরে ওরে আমি বিয়ের জন্য অনেক একটা স্টাম্প কিনি 20 টাকা দাম।
মানে আপনারা সিদ্ধান্ত নেন বিয়ে করবেন?
ওই সিদ্ধান্ত না, আমি সিদ্ধান্ত নিই যে ওরা সাদা একটা কাগজে আমি সাইন করাবো, এই সিদ্ধান্ত আমি।
ঠিক বুঝলাম না, মানে আপনার সাদা কাগজে সাইন করানোর পেছনের উদ্দেশ্যটা কি?
উদ্দেশ্যটা যে ওরা আমি দেখাবো এটা, কিন্তু তুমি যে ওই দিন পরবর্তীতে বলবো যে তুমি ওই দিনকে সাদা কাগজে সাইন করছো না, ওই যে কিন্তু তোমার কাবিননামা, তুমি তুমি কাবিননামা সাইন দিয়ে তুমি অবশ্যই আমার বিয়ে করছো।
সম্পর্ক দুজনের দিক থেকেই তো খুব জটিল হয়ে গেছে, আপনি চাইলেও তাকে বিয়ে করতে পারবেন না, আবার সে চাইলেও ব্যাপারটা আসলে সহজ না, কারণ আপনি বিবাহিত, সেও বিবাহিত, তার তিনটা বাচ্চা আছে।
কিন্তু ওই দিন সাইনটা দেয় না, আর একদিন আমি একদম মারতে যাই, একটা অফিস ছিল, ওখানে আমি মারতে যাই। পরে রাস্তাঘাট দিকে আর কিছু করলাম না, কিন্তু গালাগালি করছে অনেক। তারপর ওই ওর বাড়িতে চলে যায়, আমি আমার বাসায় চলে যাই, ওই ওর বাসায় চলে যাই। পরে এক কথা দুই কথা আবার মানে সম্পর্কটা আবার ই হয়ে যায়, মানে মিল মিল স্বাভাবিক হয়ে যায়, আগের মতো হয়ে যায়। মানে ওর সাথে যদি আমি কাজটা ঝগড়া করি, পাঁচ মিনিট পর আমি ফোন দিব, আবার স্বাভাবিক, আগের কোনো কথা ওর মনেই থাকবে না।
ওকে,
এরকম ওর মনটা, আমার মনে হয় যে নদীর স্মৃতি অনেক বড়,
এরকম মনে হতো,
এরকম মনে হইতো। আমি এত গালাগালি করতাম,
তারপরে যাতাই,
তারপর আগের মতো নি,
ওকে
তুমি খাইছো বা তুমি কি করো, মানে ওর সাথে আমার সাথে কিছু কোন গালাগালি কোন কাজই হয় না, এরকম লাগতো।
ওকে,
পরে একদিন রাত 11টা বাজে ওর সাথে আমার সাথে দেখা হলো বাড়ির সামনে, কিন্তু ওর মোবাইল গুলো আমি চেক করতাম বেশিরভাগ, যে ওর সেল ফোনে অন্য কোনো ফোন আসতে কিনা দেখতাম। ওর ভাই বেরাদের বন্ধু বান্ধব তো ফোন ছিল না, ওর ভাইয়ের বোন মা দুলাভাই ভাগ্না এগুলোর ফোন থাকতো।
ওকে,
তারপর আমি একদিন দেখি কি ওর ফোনে একটা অন্য নাম্বার, তার জিজ্ঞেস করলাম এই নাম্বারটা কেন, তখন বলে খালতো ভাই। খালতো ভাই কে? খালতো ভাই কি আবার খালতো ভাই? শারমিনা খালতো ভাই। হ্যাঁ, পর ফোনে একটা নাম্বার পেলাম, পরে সেন্ট মেসেজ যাই দেখলাম যে ওই নাম্বারে একটা মেসেজ সেন্ড দেখা চেঞ্জ করা, একটা মেসেজ যে আপনার শরীর কিরকম আছে। আমি কি এটা খালতো ভাই এরকম মেসেজ করলা কেন? করছি এমনি। পরে আমি নাম্বারটা ফোন দিলাম, কিন্তু নাম্বারটা ফোন কাইটা
সে ব্যাক করলো,
ব্যাক করে নাই এই রমজান মাসে, কাইটা ফোন ব্যাক করে নাই, কিন্তু পাঁচটা মেসেজ পাঠাইছে একটার পর একটা একটার পর একটা।
আচ্ছা,
মেসেজ গুলো লেখছে যে খারাপ খারাপ মেসেজ লেখছে, আমি উচ্চারণ করতে চাই না, মানে খারাপ খারাপ মেসেজ লেখছে, কিন্তু এই মেসেজ দেখে ওই অনেক কান্না করতেছে।
আচ্ছা,
মানে আমি দেখে ভালো সেই জন্য কান্না করতেছে, তোমার লাগে আমার লাগে সম্পর্ক করে আমার মরণ লাগবো। তুমি কেন কয়, তুমি এগুলা নিয়ে তো মার্কেটিং করবা, তুমি এমনি মার্কেটিং করো, এগুলো নিয়ে তো আমার মার্কেটিং করবা, তোমার সাথে সম্পর্ক, আমি কি তোমার যদি খালাতো ভাই হয়ে থাকে তুমি ফোন দাও, কয় যদি ফোনটা যদি আমার ভাবি ধরে, আমি তোমার খালাতো ভাই ফোন তোমার ভাবি ধরলে সমস্যা কি, তুমি দাও। ও আর ফোন দিল না, পরে অনেক চাপ দিলাম কে এই লোক। পরে আমাদের এলাকায় ভালো একজন গণ্যমান্য ব্যক্তি ডাক্তারের নাম্বার, তো বললে অমুক ডাক্তার।
ওকে,
আমি এই ডাক্তার কাহা, পরে যে নাম্বারটা থেকে মেসেজ পাঠাইছে ওই নাম্বারটা আমি নিলাম, মোবাইলটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর মেসেজ গুলা আমি ছবি তুলে রাখলাম।
আচ্ছা,
ছবি তুলে লাইকা, আর ওই তো আর ফোন আমি আমার হাতে, আর তো বিভিন্ন জায়গায় ফোন আসে, আর ভাই ফোন দেয় আর মা ফোন দেয়, কিন্তু ফোন যখন দেয় তখন আমি ফোন কাইটে অফ করে রাখি, এইটা একটা খারাপ, এই জন্য আমার কাছে ফোন চাইতে আসে। ওই দিনকে এক পার্কে চলে গেলাম, এলাকার পাশে এক পার্কে চলে গেলাম, পার্কে অনেক কথা হইলাম, অনেক আমি কই ঠিক আছে তোমার সাথে যদি ওর সাথে ডাক্তার সম্পর্ক নাই থাকতো এরকম মেসেজ কেন দিছে, তুমি জিজ্ঞাসা করো, তুমি প্রতিবাদ করো, আমি কিছুই করতে পারবো না। আমি কই তাহলে তুমি এমন কি ওর কাছে ধরা আসো, তুমি পারবা না। সে বললো কি আমি পারবো না, সে বলে কি তুমি তোমার ঘরে তুমি নিয়ে এলো আমারে, তারপর আমি করবো। তা আমি কই অনেক পার্কে অনেক ধরা কাজ হয়ে গেছে, অনেক কান্নাকানি করতেছে, এগুলো আমি আর আমি বলছি তোমার বোনের আমি ফোন করবো, তোমার বোনের দুলাবাইরে ফোন করো, তোমার ভাগ্নারে ফোন করে এগুলো সব দেখাবো। পরে কয় না তুমি এগুলো করো না, তোমার আমি এই এই মেসেজ গুলো পাঠাইছি প্রতিবাদ, আমি তোমার ঘরে তুমি আমার নেও আগে, তারপর এই প্রতিবাদ করবো। আমি কি না তুমি এখন করতে হবে, এর মধ্যে আমি ওই ডাক্তারকে আমার নাম্বার থেকে ফোন দিলাম যে আপনি কি অমুক ডাক্তার? হ্যাঁ। আমি আমার কাছে সিজারের রোগী আছে, এটা একটা মানে ওই ডাক্তারের কথা রেকর্ড করলাম যে ডাক্তারে আমি ফাঁসাতে পারি।
আচ্ছা,
আর মেসেজ গুলো তো আমার কাছে প্রমাণ আছেই।
ওকে,
আর যে নাম্বারটা ডাক্তারের প্রেসক্রিপশনে দেওয়া আছে ওই নাম্বার থেকে মেসেজ আসে নাই কোন নাম্বার থেকে। তা ওই নাম্বারটা আমি রেকর্ড করে ডাক্তারের নাম বললাম, কয় হ্যাঁ, তা একটা রোগীর নাম বললাম যে সিজার করাবো, কয় হ্যাঁ আসা নিয়ে আসেন সমস্যা নেই। পরে আমি বললাম যে আপনি কি অমুক ডাক্তার? পরে আমি কি দেখো আমি কিন্তু সব প্লাস পয়েন্ট বাই করছি, তুমি যদি আমার সাথে থাকো আর যদি তোমার কাছে এরকম কোন ধরা না থেকে থাকো তবে চলো ওই ডাক্তারের নামে প্রতিবাদ করি, এমন আরো পাঁচজন আরো তোমার মতো মানুষের মতো ক্ষতি না করতে পারে। পরে ওই কায় না তা পারবো না। পরে এক মুহূর্তে আমার মোবাইল আর ওর মোবাইল ঠিক ক্যামেরা দিয়ে আয়ে পড়ছি, ওই আমারটা মোবাইল নিয়ে গেছে, ওরটাও নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওর মেসেজ গুলো সব ডিলিট করে ফেলাইছে।
ওকে,
আর ইনবক্স গুলো, কিন্তু আমার ফোনটা ছিল পাসওয়ার্ড লক করা, কিন্তু আমার ফোন খুলতেও পারে নাই আর ডিলিটও করতে পারে নাই।
ওকে,
তো এই মেসেজ গুলো আমার কাছে এখন আছে। পরে এগুলা নিয়ে আমি আর বারবার লাঞ্ছনা দিতাম, তুমি এমন কি তুমি এত ভালো আমার বাসো, তাহলে তুমি ওই ডাক্তারের কাছে তুমি এমন কি সম্পর্ক ছিল?
ততদিনে আপনার বউয়ের সাথে আপনার সম্পর্ক কি?
কোন সম্পর্ক,
কোন সম্পর্ক নেই। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা আরেকটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে যিনি গেস্ট আছেন ওনাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওখানকার মেম্বার হয়ে যাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়। তাই ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে হবে। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ওকে প্রিয় শ্রোতা, আমরা পাঁচ মিনিট পর ঠিক রাত একটায় ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে জীবনের গল্প বলার জন্য এখানে আছে সম্রাট। সম্রাটের কাছে আবারও ফিরব। এই ফাঁকে আপনাদেরকে বলছি একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট সবার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন গত সপ্তাহে যারা হ্যালো 8920 শুনেছেন, জীবনের গল্প 2 এই বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে খুবই অল্প সময়ের জন্য। আপনারা যারা বইটি এখনো সংগ্রহ করেননি, ফোন দেবেন এই পার্টিকুলার নাম্বারে, রকমারি ডট কম এর 16297। আমি আবারও বলছি 16297, এই নাম্বারে ফোন দিয়ে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। বইটির মূল্য হচ্ছে মাত্র 150 টাকা, সারা জীবন সংগ্রহে রাখার মতো বই। এবং যারা জীবনে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকেন, অনেক বেশি হতাশাগ্রস্ত থাকেন, যারা জীবনে কোন অর্থ খুঁজে পান না, তাদের প্রত্যেকের জন্য এই বইটি একবার করে পড়া উচিত। কারণ এই বইটি পড়লে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। এখানে যাদের জীবনের গল্পগুলো সংগ্রহ করে লেখা হয়েছে, আপনাদের জন্য তুলে দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই নিজের জীবনের মোড়কে ঘুরিয়েছেন। বইটি আপনি সংগ্রহ করতে পারবেন রকমারি ডট কম এর 16297, অর্থাৎ 16297 এই নম্বরে ফোন দিয়ে। জীবনের গল্প 2 বইটির বাজার মূল্য হচ্ছে মাত্র 150 টাকা। আমরা প্রিয় শ্রোতা কথা না বাড়িয়ে আবারও ফিরছি সম্রাটের কাছে তার জীবনের গল্পে। জি বলুন। তারপর
সারমিনের সাথে আমার সাথে এই যে ফোন, আমি ওর ফোন দিয়ে দিছি, অর্ডার দিয়েছি ফিক্কে মেরে ফালাই, আমারটাও আমি দিয়ে দিছি। পরে আমি চলে আসি আমার মতন, আর এই আর মাঝখানে আমার তো কোনো কাজ কাম নাই, ঢাকা শহর এই বাসায় একদিন ওই বাসায় একদিন ঘুরি পুরি খাই, কারণ কোনোদিন না খাইও থাকি শুধু ওর কারণে। আমার বাবা মার কাছে আমি যাই না, বা বাবা মার যে একটা সংসারের ছেলে সে বিষয়ে আমার একটা দায়িত্ব, সেটা আমি পালন করতে পারি না। যেমন দেখাচ্ছে ভালো ছেলে ঢাকা আছে, কাজকাম কইরা বাবার জন্য বাবা মার জন্য 200 টাকা পাঠায়, এরকম কোন কাজও আমি করি না, কারণ নিজেই আমি চলতে পারি না।
ওকে,
আর যখন মাঝে মধ্যে যখন না পারি তখন ওর কাছে কোনো কিছু হাত খরচ চাই নিতাম, হয়তো যেতে চাইতো না, তারপরও জোর করে নিতাম যে দেহ আমার তো এটা দরকার, এটা দরকার, দাড়িগুলো সামনের কাছ থেকে দাড়িগুলো বড় হয়ে গেছে একটু কাটা দরকার, চুলগুলো একটু বড় হয়ে গেছে কাটা দরকার, তখন হয়তো খরচটা দিত।
ওকে,
তা এগুলো চলতাম। পরে ওই ফোনটা ওই খুললা ওই আগের মতো করে ইউজ করতেছে, আর আমারটা ওর কাছে, আর আমি ওর সাথে ফোন টোন দিই না।
আচ্ছা,
ফোন তো আমারটা ওর কাছে। পরে আমি নিয়ে আসি, পরে একদিন আমার ফোনটা দেয়, দেওয়ার পর আমি বলি দেখো তুমি ফোন দাও আর যাই করো, কিন্তু আমি তোমার সাথে যোগাযোগ করবো না যতক্ষণ পর্যন্ত তুমি ওই ডাক্তারের বিরুদ্ধে তুমি কিছু না করছো। এর মধ্যে আমি এক সাংবাদিক সাথে কথা বলি যে আমার সাথে এই প্রমাণ আছে, অমুক ডাক্তার এই কাহিনী করছে। সাংবাদিক বলছে ঠিক আছে তুমি ওই ভদ্র মহিলা নিয়ে চলো, আমাদের টিম যাইব, ওই ডাক্তারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব।
কিন্তু
একজন গণ্যমান্য ব্যক্তি এলাকার ডাক্তার, কম হলো ডেলি 100 রোগী যাইব ওনার কাছে, এই জন্য। পরে ওই করলে কি আমি ফোন দিছি, কয় তুমি যাইবা, কয় না আমার তো মেসেজগুলো ডিলিট করে ফেলাইছি। আমি কি ডিলিট করছো কেন, কয় তুমি বলছো তোমার আমার বোনের খবর দেবা, আমার ভাগ্নের খবর দেবা, তারা যদি দেখে তাহলে কি মনে করবো, এই জন্য আমি ডিলিট করে বলছি। তখন আমি
মোটামুটি বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে শারমিন স্বেচ্ছায় ওই ভদ্রলোকের সঙ্গে এইসব বিষয়ে জড়িয়েছে।
হ্যাঁ, জড়িয়েছে।
কিন্তু আপনি যাই হোক, আপনি খুব বেশি ক্রেজি হয়ে গেছেন, আপনি যেভাবে হোক এটাকে ফেস করতে চাচ্ছেন,
ফেস করতে চাইতেছি। কিন্তু ওই করতে চাইতেছে না, আমি চাই প্রতিবাদ করতে, কিন্তু ওই চায় না। তাহলে আমার কাছে মনে হইতেছে যে ওর সাথে আসলে অনেক সম্পর্ক আমার কাছে আর কি, আমার আমি কার্য করলে আমার খারাপ ভাষায় গালি করে, কিন্তু অরে অরে আমি এগুলা খারাপ একটা গালিও দেওয়া যেতে পারিনি যে ডাক্তারকে তুমি খারাপ ভাষাটা মন্তব্য করো, বিচ্ছেদে গালি দাও, কিন্তু তাও দেয়নি। তাহলে আমি ভাবলাম যে না, ডাক্তারে নিয়ে অনেক সুখে মানে ডাক্তারের কাছে সম্পর্ক ছিল। একদিন রাস্তা দিয়া যায়, কিন্তু আমার ছাত্রের এক ক্লোজ ফ্রেন্ড একটা খারাপ মন্তব্য করলো যে এই বেড়ে না অমুক এমন দেখাচ্ছে। তখন আমি বললাম দেখো আমি রাস্তা দিয়ে হাজারো মানুষ হাইটে যায়, কেউ খারাপ মন্তব্য করে না, কিন্তু তোমার কেন করে? এটা কেমনি কি কম, আমি কেমন কম, কেন করে আমার? তারপরে এগুলা অরে মানে অরে বলতাম যে তুমি ভালোবাসো ঠিক আছে, তুমি আমার কখনো রাস্তায় বাইরে হবো না, কয় রাস্তায় বাইরে তোমার দেখতে, আমার তো এখন আর দোকান নাই, তখন না আমার দেখতে বাইরে, তো এখন কারা দেখতে বাইরে, ঠিক আছে এগুলো করতাম। আবার তুমি কোথায় বেরাও, তুমি বোরকা ছাড়া বাইরে হবো না, ঠিক আছে বোরকা ছাড়া বাইরে হবো না, হ্যাঁ তুমি কই আসছো আমি মুখ জায়গায় কিরকম বোরকা পরে গেছো, কয় না বোরকা পরে, আমি কিন্তু তোমার বললাম যে তুমি বোরকা পরে যাবা, কয় বোরকাটা ধোয়া না, ঠিক আছে গেল। আবার দেখলাম বোরকা পরে গেছে কিন্তু মুখোশ পরে নাই,
নেকাব যেটাকে বলে। ওকে হ্যাঁ বলুন। আমি বুঝতে পারছি না এই ধরনের ব্যাপারগুলো আপনারা কেন চর্চা করছেন, মানে তখনও সে বিবাহিত, আপনিও বিবাহিত, তারপরেও তার এই ব্যক্তিগত বিষয়গুলো চর্চা করছেন, মানে তখন সম্পর্কটা আসলে কি, মানে ভবিষ্যৎ কি হবে না হবে এগুলো ঠিক করতে পেরেছেন?
এইগুলো ও ভবিষ্যৎ ওর চিন্তা ভাবনা, আমার বলছে যে আমি তোমার ঘর সংসার করবো।
আর আপনি?
আমি ভাবতেছি যে ঘর সংসার করা ভালো কথা, কিন্তু এইরকম তো সম্ভব না,
এগুলো চেঞ্জ করতে হবে,
এগুলো চেঞ্জ করতে হবে। বা তুমি চাইলেই পারতেছ না, তোমার তিনটে সন্তান আছে, তোমার হাজবেন্ড আছে, তোমার বাবা মা, তোমার ভাই বোন তোমার কোনোদিন মানিয়ে নেবে না, কোনোদিন তোমার স্থান দেবে না।
ওকে,
তুমি আমি সাধারণ একটা মানুষ, তুমি আমার সাথে আসবা ঠিক আছে, আমি তো তোমার এরকম খাওয়াইতে পারবো না, এরকম পড়াইতে পারবো না। তুমি যে একটা সেন্ট বডি স্প্রে ব্যবহার করো 400-500 টাকা দামের,
মানে আপনি চাচ্ছেন তার লাইফ স্টাইলটাকে একটু চেঞ্জ করতে?
আমি চাই স্টাইলটা চেঞ্জ করতে, আমি চাই তার ভালো করতে, কারণ আমি চাই না যে ওই খারাপ হোক। আর আমি এমনও বলছি যে তুমি আমার ভালোবাসো, হ্যাঁ অনেক বেশি ভালোবাসো, আমি তুমি তাহলে আমার 40 ওয়াক্ত নামাজ পড়ে আমার ফোন দেবা, 40 ওয়াক্ত নামাজ যে কয়দিন লাগে পড়ে আমার ফোন দেবা যে তুমি আমার কতটুকু ভালোবাসো। মানে আমি আলাদা শুনছি যে 40 ওয়াক্ত যে লোক নামাজ পড়বে ওই জীবনও এরকম অকারেন্স কাজ করতে পারবে না। কিন্তু আরে আমি বলছি তুমি যদি 1 ওয়াক্ত নামাজ মিস দাও আমি একদিন কথা বলবো না, যদি 2 ওয়াক্ত নামাজ মিস দাও আমি 2 দিন কথা বলবো না।
আপনি পড়তেন নামাজ?
হ্যাঁ আমি মাঝে মধ্যে পড়তাম।
তখন আপনি পড়তেন না?
হ্যাঁ আমি মাঝে মধ্যে পড়তাম,
মাঝে মাঝে পড়তেন, কিন্তু আপনি আরেকজনকে বলছেন পড়ার জন্য।
হ্যাঁ
ওকে, এগুলো ও যেটা বলছে সেটা আসলে ওকে জাজমেন্ট করলে আপনাদের হয়তো অনেকেরই রাগ আসবে, ক্ষোভ আসবে, কিন্তু দিস ইজ দ্য রিয়েলিটি অফ হিজ লাইফ, এবং এটা ওর জন্যই সত্য না, এটা অনেকের জীবনে এই ধরনের ঘটনা ঘটে। হ্যাঁ সুতরাং এটা আসলে রেডিও স্টোরি হিসেবে চিন্তা না করে নিজের জীবন বা আপনার চারপাশের লোকজনের ক্ষেত্রে এরকম ঘটে হবে চিন্তা করে দেখুন, এবং এগুলো রেজাল্ট কি হয় সেটাও শুনুন। আমার মনে হয় সেটা তাতে করে আপনার নিজের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। বলুন।
আমি চাইতেছি যে ওই আমার বন্ধুর মতই থাকুক, আমি আর বলতে পারবো না, কারণ ওর সাথে আমার সাথে যে চলাফেরা, যে মায়াবী, যে ব্যবহার হয়েছে, যে স্মৃতি হয়েছে, কিন্তু আমি বলতে পারবো না আর ওই বলতে পারবো না, কিন্তু আমি চাই ওই আর স্বামীর ঘরে থাকুক, কিন্তু আমার বন্ধুত্ব নষ্ট হয় এরকম চাই। যে দেখা গেছে আজকে ওকে বাড়ি গেছে, ওকে বাড়ি থেকে 1.5 লাখ টাকা আনছে, হ্যাঁ সম্রাট তুমি চলো বাড়ি থেকে টাকা আনতে হবে, চলো, হ্যাঁ টাকা আনতে গেছে, টাকাটা পুরো টাকা আমার হাতে, হ্যাঁ টাকা আমার হাতে রাখা, তুমি মেয়ে মানুষ রাখবো তুমি রাখো, টাকা নিয়ে আসলাম, টাকা নিয়ে গাড়ি থেকে ওই আর বাসায় চলে গেল, আমি ওর বাসায়, আবার দেখা গেছে আবার টাকা আবার 50,000 আনতে হবে বা 20,000 আনতে হবে, হ্যাঁ চলো টাকা আনতে দেবে, বা এই টাকা দিয়ে অমুক করবো সমুক করবো, পোলাপানের বিল দেবো পড়াশোনার, পরে 1,00,000 টাকা আমার হাতে দিছে। এমনকি আমার সাথে যখন বাইরে তো ওর 5টা আঙ্গুলে 5টা আঙ্গি থাকত, আমি কষ্ট করতাম, কখনো ওইদিকে নজর দিতাম না যে ওই আমার আজকে 1.5 লাখ টাকা আমার হাতে দিছে, আমি এখান থেকে 500-50,000 টাকা রাইখা দিই, কখনো এটা করতাম না। দেখো আমার যদি দরকার হইতো ওর কাছে আমি চাইতাম, তো চাইলে দিতে চাইতো না, মন খারাপ করে তা দিত, আমার আবার ওইরকম সমর্থ ছিল না, আমি আবার নিতাম। পরে এরকম চলছে, পরে এখনো পর্যন্ত ওই বাহার থেকে বাইরে বোরকা ছাড়া আমার কাছে বলছে বোরকা পরে বাইরেছি, কিন্তু বোরকা ছাড়া, পরে আমি যাই দেখি বোরকা ছাড়া, আবার কমপক্ষে বাহার থেকে ডেলি 10 বার বাইরেব রাস্তায় এইটা কেনার জন্য ওইটা কেনার জন্য, কিন্তু আমার এগুলো পছন্দ না। আমি চাই যে তুমি পর্দা ভুজে ভাই থাকো, পাশত্ব নামাজ সদা করো, যেহেতু আমি করি না তারপর তোমার আমি উপদেশ দিই যে পাশত্ব নামাজ সদা করো, কিন্তু কোনো বিলি আমার যা বলি হ হ বলে কিন্তু কার্যকরী কোনো করে না, কিন্তু বেশিরভাগ আমার কথা মানতে আসে না, ওই যে ডাক্তার সাথে সম্পর্কটা হওয়ার পরে, কিন্তু ওই বলতেছে ডাক্তার সাথে আমার লাগে কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি ভাবতেছি সম্পর্কটা আছে, কিন্তু আগে যতটুকু কথা আমার রাখতো মানতো, কিন্তু আমি মনে করছি ডাক্তারের সাথে সম্পর্কটা হওয়ার পরে ওটা একটু আমার কথা রাখে না, কারণ আগে যদি কোথায় বের হয়তো আমার ছাড়া বাইরে তো না, আমার অনুমতি না নিয়ে বাইরে তো না। আর এখন কোথায় যদি বাইরে আমার একবার ফোন দিলেও পারে না দিলেও পারে, আমি যদি দি কোথায় আসো অমুক জায়গায়, পরে আমি ওই জায়গায় যাই, যাই দেখি যে ওই বোরকা ছাড়া যায় নাই, বোরকা পরে নাই, মুখোশ পরে নাই। পরে এর মাঝখানে আগে বাড়ি গেছে, বাড়ি থেকে এর মাঝখানে ওর সাথে রাগ করে আমি এয়ারপোর্টে দুদিন ছিলাম, দুই দিন দুই রাত ছিলাম এয়ারপোর্টে।
এয়ারপোর্টে কেন ছিল?
এই দেখা গেছে কষ্ট ভালো লাগে না, এর বাসায় একদিন খাই, ওর বাসায় একদিন থাকি, বড় ভাইয়ের কাছে থাকি, তাও মনে করেন কয়দিন আর বসে বসে মানুষ খাওয়াইব, যদি টাকা দিই হয়তো ভাইয়া দুই মাসের খাওয়ার বিল পাইবে, এই জন্য খারাপ কথা বলছিলে। আর ভালো কোনো কাজ কাম তো আমি করি না শুধু ওর কারণে, আর তেমন আমি যে কাজ শিখছি এই কাজটা আমার আমার মানে লাইফে অন্য একটা কাল হয়ে দাঁড়াইছে, কারণ আমার কাজটা এক সপ্তাহ নাইট, এক সপ্তাহের দিন, কিন্তু নাইটের কাজটা আমি কোনো মিলই সম্ভব না করতে পারি না। আর ওই এইটা নিয়ে আমার খালি ই করতো যে তুমি কেন কাজ করো না, তুমি কেমনি ভাবে চলবা, তুমি এই যুগের পোলা, তুমি মডার্ন মানে ভালো স্টাইল ভাবে চলবা, কিন্তু কাজ তো শিখছি নাইডের, কিন্তু নাইডের কাজ তো আমি করতে পারি না, কিন্তু এইটার জন্য আমার প্রেশার দেয় তুমি কেন করো না কাজ করো। পরে ভাই একদিন টাকা চাইলো, দিতে পারলাম না, পরে চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্ট তো দিন রাত চব্বিশ ঘন্টায় মানুষ থাকে, ওই রকম থাকলাম, পরে ফোন দিলাম যে আমি অন্য জায়গায় আসি, ওইখানে তুমি চলে আসো, আমি কেন আমি আর চলে আসবো না। পরে ওই দিন বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে আসতেছে, বাড়ি থেকে টাকা নিয়ে আসতেছি, আমি একলা আইতে পারবো না, তুমি আসো। পরে বাড়ির সামনে গেলাম, এয়ারপোর্ট থেকে যাই, এক কাপড় এক দেশে তিন দিন চার দিন ছিলাম, পরে ওখানে যাই, যাওয়ার পর আর টাকা নিয়ে আসে, তাই ওই দিন আর বলছি আমি তোমার টাকা আমি চিন্তা করে নিয়ে যাবো, তুমি যা নিয়ে আসো তোমার টাকা চিন্তা করে। এই কথা বলার পর ওর মুভমেন্টটা অন্যরকম হয়ে গেল, গাড়ির থেকে নামতে দেরি, ওই অন্য গাড়িতে উঠতে দেরি না, আমি ওই গাড়িতে উঠি বা না উঠি টাকা ওর ব্যাগে,
কিন্তু
এক লাখ টাকা ছিল, দুটো বান্ডেল ছিল পঞ্চাশ হাজার টাকা, ওই আমার দেখাইছে, কিন্তু আমি মজা করে বলছি যে তোমার টাকা আসতে নিয়ে যাবো, যেহেতু তুমি এরকম করতেছো, তুমি আমার বিয়া করো না বা তুমি আমার ঘুরাইতেছো, আমি
বিয়ে যেটা হয়েছে যে মানে ওর আগ্রহ কমে গেছে আপনার আগ্রহ বেড়ে গেছে,
কিন্তু ওই আমার বাড়ি যেতে ওর দিন আমার বউর সাথে যোগাযোগ করতে দেয় না, তুমি বাড়ি যেতে পারবো না আমার বলে, আর তোমার বউর সাথে তুমি যোগাযোগ তো রাখবাই না, আমিও তো ওর কথা মতো রাখলাম না, এইটাই নিয়ে আর কি। পরে এক পর্যায়ে ওই দিনকা গাড়ির থেকে নামবা আর এক গাড়িতে উঠছে, তা আমি থাবা দিছি থাকো, এই মানে ওই গাড়িতে সিট আছে একটা, তা মানুষ দুইজন, কিন্তু ওই একটা সিটে বসে পড়ছে, তা আমি কি করবো। পরে তারপর আমি দাঁড়াই দাঁড়াই গেলাম, যাওয়ার পরে আমি এরকম করলাম, তুমি না বলা টাকা নিয়ে যাবো, আমি কাজ পর্যন্ত দেখছো তোমার রমজানে একটা টাকা নিয়েছে, কয় না দেখিনি, মানুষের সেন্স খারাপ হয়ে গেলে সবই করতে পারে। তা এর মাঝখানে আমি আবার কইতেছি ঠিক আছে, তুমি যে আমার এমন করতেছো, তোমার সব কল রেকর্ড আমার কাছে আছে, তোমার কাছে সব ছবিগুলো আমার কাছে আছে, আমি যদি তোমার ফ্যামিলির দেখাই তোমার কি মনে করবো, কি মনে করবো, তুমি যদি আমার ভালোবাসে তুমি তোমার ক্ষতি করতে চাও করো, কিন্তু এই জিনিসটা ভাবে না যদি এগুলো আমি ওর কল রেকর্ড গুলা দেখাই বা ওর ছবিগুলা অনেক পার্কের ছবি তোলা আছে এগুলো যদি দেখাই, তো ওর জীবনে একটা লাইফ নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি এটা ভাবি কিন্তু এটা ভাবে না ওর সাথে, মানে কথায় কাটাকাটি হলে আমি এক পর্যায়ে ধুমকি দিই যে তোমার ছবিগুলো আমি তোমার এই তোমার বোনের ফোন দেবো, কিন্তু আর ফ্যামিলির নাম্বার সব আমি নিয়েছিলাম, আর মার নাম্বার, ভাবির নাম্বার, বোন জামাইয়ের নাম্বার, যেহেতু ফ্যামিলি সব নাম্বার আমার কাছে আসিল বা এখনো আছে, তাই আর বোনের ফোন দিলাম যে আপনার বোন এরকম এরকম করে, আর বোন আবার আর ফোন দেয়, ফোন দিয়ে কয় কমিউনের ছেলে ফোন দিয়ে দিয়ে কয় তুই কই আসো, এসা বলতে বল আর কি, আমি কইতাম বা ওরে একটাই ভয় দিতাম যে তুমি আমার এরকম করো না, যদি তুমি আমার এই এর আগে একটা পর্ব গেছিল না যে অন্ধ হাফেজ, এই যে নিজের বউরে একজনের কাছে দিয়ে বলছে যে তুমি ওর কাছে ঠাই না পাও তুমি আবার চলে আইসো, তা আমি ওর এরকম বলছি দেখো তুমি যদি ওই ডাক্তারই তুমি পছন্দ করো বা তুমি যদি আমার ঘর নাই করো আর তুমি যেই হাজবেন্ডের ঘর করতে হচ্ছে তাও না করো, যারে ভালোবাসো তুমি তার কাছে যাও, কিন্তু তুমি এরকম করো না, তুমি ওই ডাক্তারের সম্পর্ক করবা, তারপর তোমার ভাই রাজমিস্ত্রি আছে তোমার ভাই কাম করে তার সাথে সম্পর্ক করবা, তোমার পাশের বাড়ি মুদি দোকানদার আছে তার সাথে সম্পর্ক করবা, আবার আমি এক দোকানদার ছিলাম আমার লাগে তো করছো আমার দোকান ছাড়া করে দিছো, কিন্তু উনি আমার দোকানে চালান খায় নাই, হয়তো শ্রোতারা ভাবতে পারে যে ওই ভদ্রমহিলা বুঝি আর চালান খাইয়ে দিয়েছে, না ওই আমার এক টাকাও আমার মনে হয় নাই যে আমার একটা টাকা কোনোদিন খাইছে।
ওকে, আপনি বলতেন যে এতগুলো মানুষের সাথে সম্পর্ক না করে।
আচ্ছা ঠিক আছে, তুমি যদি ওখানে যদি আমার কথা হয়ে গেলে তুমি যদি আমার ভালোই বাসো তাহলে আমার বিয়ে করো, আর যদি আমার যদি ভালো বিয়েও না করো ভালো না বাসো তাহলে তুমি যেই স্বামী সংসার আসো ওই স্বামীর সংসারে তুমি থাকো, আর যদি তাও না থাকো তুমি অন্য কোথায় যদি তোমার যদি ভালো কেউ থাকে থাকে তাহলে তুমি তার সাথে থাকো। তুমি সব মানুষের তুমি জড়িয়ে রাখো না, যেমন তুমি আমার জীবনের সাথে আর একটা জীবন জড়িয়ে রাখছো তাহলে বিচ্ছিন্ন করে রাখছো, যেমন আমার ওয়াইফ তার সাথে তুমি যোগাযোগ করতে দিয়েছো না, আমি ও দিই না, আর এখন সম্ভবত আমার যোগাযোগ নাই, আর আমার ওয়াইফে আমার কাছে মানে আর দিব না সেরকম সিদ্ধান্ত শুনছি আমি এলাকায় ফোন দিয়া আর দিব না। কিন্তু তাহলে আমার কথা হলো তুমি যদি আমার সংসারে আসো তাহলে তোমার তিনটা ছেলে মেয়ে আছে এগুলো তুমি নিয়ে এসো, এগুলো আমি দেখবো, আর যদি তোমার ছেলে মেয়ের দিকে তাকাই থাকো দেখবা আমারও তোমার ভালো লাগবো না আর পাঁচজনকে তোমার ভালো লাগবো না, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তুমি গড়ে তোলো। পরে কয় আমি তো এই জন্যই তোমার কাছে যাই না, নাহলে তো তোমার সাথে কবেই যাইতাম, তোমার আমার ছেলে মেয়ের মুখে দেখে দেখি না একটু বড় হয় দেখি না একটু বড় হয়, তো এর মধ্যে ওর ছেলে মেয়ের দিকে তাকাইলে কি বলবো অনেক মায়া লাগে। কেমন সেদিনকার আর ছোট বাচ্চাটা আমি কোলে নিয়েছিলাম, আমার কোলে এমন তারা জড়াই ধরছে যা বলার বাইরে, তা এর মাঝখানে আমি বললাম কি তোমার তো ব্যাংকে 50,000 টাকা আছে তুমি আমার ধার হিসাবে দাও, আমি আর ছোট মোটো ব্যবসা করি বেকার আর কয়দিন থাকবো, তো বলল কি না এই টাকা দেওয়া যাবে না, আমি কি কেন দেওয়া যাবে, তুমি ধার দাও তোমার প্রতি মাসে আমি 5,000 করে দিয়ে দেবো, কয় না এই টাকাটা যেন অনেক প্রেশার দিছি যে আমি ব্যবসা করবো তোমার এলাকায় ব্যবসা করবো, তো এর মাঝখানে আমি বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য যাই, কিন্তু ব্যবসা জানি গেলে কি হবে মাল কিনতে তো টাকা লাগবে, টাকা ছাড়া তো ব্যবসা হবে না, পরে ওর কাছে টাকা চাই কিন্তু এটা টাকা দেবো না, বলতা বল তুমি ভিক্ষুকের মধ্যে টাকা চাও তুমি নিজে পায়ে নিজে দাঁড়াই পড়ো না এজুকের ছেলে তুমি কেন মানুষের কাছে চলবা, বিভিন্ন আমার লাঞ্ছনা দিত, তা আমি তো বললাম যে তোমার কারণে আমি কাম করতে পারি না, আর আমি যে কামটা জানি ওই কামটা আমি করতে পারি না আমাদের অসহ্য লাগে, পরে সে ওই আমার অনেক লজ্জা দিত তুমি ভিক্ষা করো, মানে বিভিন্ন কথা কইতাম, আবার যখন মাথা সারা তখন ভালো 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 কথা বলতো, পরে এক পর্যায়ে ওই টাকা দিবই না, আর আমি বলছি ঠিক আছে তুমি ভালোই বাসে দেখো তোমার অ্যাকাউন্ট ওই 50,000 টাকা দাও আমি ব্যবসা করে খাই, পরে কয় না এই টাকা দেওয়া যাবে না এই টাকা আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ তুমি ঠকাইও না, পরে বললাম ঠিক আছে দরকার নাই এই টাকার আমি যা পারি তাই করে খাবো, আর বাড়ির পাশে আর এলাকায় আর নিজে ছাততলা ফাউন্ডেশন করতেছে গ্রামের বাড়িতে, ওখানে প্রতিদিন যাইব প্রতিদিন যাইয়া সকাল সন্ধ্যা রাত 10টা না 11টা আমি যাইব, দেখবো মেস্ত্রিরা কি করে দেখবো মেস্ত্রিকে কি দরকার, তুমি এডি কেন করবা তোমার জেনে একটা ভাই আছে তুমি এডি কেন করবা, কয় ভাই তো ওইগুলা দেখে না, আমি কি দেখে না তার কাজ মানে ওই ভাই বাড়ি বানিয়েছে তার কাজ তো তার, কিন্তু সে মানে ফিল করতেছে কাজটা আমার, এই মনে করে ওই প্রতিদিন 2 থেকে 3 বার যাইব, ওই যে রাজমিস্ত্রির সাথে আড্ডা মারবো রাজমিস্ত্রির কেমনি কি কাজ করতে আছে সেটা দেখবো, আমি সেটা মানতে পারতাম না, একদিকে তো ডাক্তারের সাথে একটা প্রমাণ আমি পাইয়ে গেছি আবার এই জিনিসগুলো ভালো লাগতো না, তো এক বিষয়ে দেখা গেছে ওর আমার মানে কেমন জানি উল্টা ভাব লাগতেছে, যেমন আগে আমার কথা মানতো চলতো এখন কেন মানে না, এগুলো নিয়ে অনেক মানে এখন প্রতিনিয়ত একবার না একবার হয়তো কাজ এগুলো নিয়ে হবেই, যেমন আজকে বাজারে গেছে বাজার করতে এক মহল্লায় আর এক মহল্লায় গেছে, দেখা গেছে আর ওর সেলফোনটা ওর নাম্বার এমন কোন মানুষ যে চাইবে তার কাছে দিয়ে দেবে, আর ওরে ওরে বলছি যে তোমার নাম্বার দেখো যদি মানুষে যদি না পায় ওরে আমি বিকাশ অ্যাকাউন্ট খুলে দিয়েছি তুমি এখান থেকে ফ্ল্যাক্স লোড করবা, কিন্তু ওই কোনোদিন ওখান থেকে একটা বারও ফ্ল্যাক্স লোড করে নাই, ওই মানুষের কাছে গেছে ফ্ল্যাক্স লোড দোকান গেছে টাকা ভরছে এরকমই চলছে, কিন্তু ওই আবার দেখা গেছে পোলা পয়েন্টে দিয়ে পাড়ায় একদিন রাত বিয়া ছিল রাত 12টা বাজে একটা নাম্বার ফোন দিছে, ফোনটা আমার হাতেই ছিল আর ওর কাছে আমার দেখা হইলি আর ফোনটা আমি নি, ওই দিন বিয়ে ছিল ওগো বিয়ে গেছি আমি ওগো বাড়িতে বাড়ির পার্শ্ববর্তী বিয়ে ছিল আর কি, পরে ফোনটা দেখো তো কে ফোন এসে পড়ছে কয় ভাবি কেমন আছেন ফোনটা দিয়ে কয় ভালো আছি আপনি এত রাতে ফোন দিয়েছেন, পরে কথাবার্তা বললো আমি জিজ্ঞাসা করলাম কে ফোন দিয়েছে কয় চিনি না, আমি কই তুমি চিনো না তুমি এভাবে কথা বললা কেন তুমি এভাবে কেন কথা বললা, পরে আমি বুঝলাম দেখো শারমিন তোমার জীবনের সাথে আমার জীবন জড়াই আছে আমার জীবনের সাথে আর একটা জীবন জড়াই আছে,
বুঝতে পারছি যে প্রতি পদে পদে সন্দেহ প্রতি পদে পদে আপনাদের মধ্যে এক ধরনের এবং এই যে সম্পর্কটা, এটা প্রথমত এটা একটা অবৈধ সম্পর্ক এবং এই সম্পর্ক ভালো চোখে দেখার কোন সুযোগই নাই। আর আপনিও খুব ভালো করে বুঝতে পারতেন, সেটা হচ্ছে আপনার ঘরে আপনার বিবাহিত স্ত্রী রেখে আপনি যে মহিলার কাছ থেকে দূরে সরতে চাইলেন সে কারণে আপনি বিয়ে করলেন, তারপরও আপনি তাকে সরাতে পারলেন না। এরপরে যখন আপনি বুঝতে পারছেন যে মহিলা আপনার সঙ্গে ফ্রড করছে এবং আপনার মতো অনেকেই সাথেই সম্পর্ক আছে বা ওনার অ্যাটিটিউডটা এরকম যে উনি ধরি মাছ না ছুঁই পানি এরকম টাইপের ভাবে সবাইকে ঝুলিয়ে রাখেন, তারপরও আপনি তার কাছ থেকে কেন সরেননি, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনারা শুনছেন আজকে সম্রাটের জীবনের গল্প। ওকে দেখার জন্য ফেসবুকে আসতে পারেন, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়, তাই ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে হবে। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিওতে সম্রাটের জীবনের গল্প। তার কাছে আমরা আবারও ফিরতে চাই।
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়, তাই ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে হবে। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
আমরা আবারও ফিরছি সম্রাটের কাছে। সম্রাট, আমরা যেখানটায় ছিলাম, আপনি যেটা বলছিলেন যে সম্পর্কের এইরকম একটা অবস্থা এবং আপনার কাছে আমার প্রশ্ন ছিল এরকম একটা যে এত কিছুর পর আপনি তার কাছ থেকে সরেননি কেন?
আমি চাই যেন ওই আমার জীবন নষ্ট করছে, আর কারোর জীবন নষ্ট করতে না পারুক।
মানুষ কি আসলেই সেটা চায় নাকি আপনার ভিতরে এখনো প্রবল ইচ্ছা আছে তার সাথে আপনি যেভাবে হোক জড়াতে চান? আপনি তার হাজবেন্ডের সঙ্গে কখনো কথা বলার সুযোগ হয়েছে বা মিট করার সুযোগ হয়েছে?
বলছি,
বলেছেন?
বলছি, কিন্তু এরকম কিছু বলি নাই যে আমি কে বা কেন ফোন দিছি।
কিভাবে বলেছিলেন?
একদিন ফোন দিছি, ফোন দিয়ে বলছে যে মিস কল দিছি আর কি। কে? আমি অমুক। কোথা থেকে বলছেন? আমি অমুক জায়গা থেকে বলছি। কেন ফোন দিছেন? আমি কি এমনি আমি তো আপনার চিনি, এই জন্য। আপনার নাম কি? আমার নাম এই। এই নাম তুমি কেউ চিনি না, আমি তো দেশের বাইরে দিয়ে তো চিনবেন না, আছে নারী কথা। পরে হ্যাঁ মিস্তি মিস্তি হাইসা, পরে গাই ঠিক আছে ভাই, কি কি কারণে ফোন দিছেন? আমি কি আমি তো দেশের বাইরে আইতে চাই, কিরকম কি? পরে আপনার কাছে কিছু জিনিস পাঠাইতে চাই, জিদ্দি এক পর্যায়ে করে দিলাম, কিছু জিনিস পাঠাবো। কি জিনিস পাঠাবো? আমি কি আপনার কাছে একটা মেমোরি কার্ড পাঠাবো, যে মেমোরি কার্ডে ওর রেকর্ড গুলো আমার আছে। পরে কয়ে না, ওর জীবনে আমি চাই না।
এতটুকুই তো হাজবেন্ড সন্দেহ করার কথা যে কিসের মেমোরি কার্ড পাঠাতে যাচ্ছে, কি অবস্থা?
কিন্তু ওর হাজবেন্ড তো আর জানে না আমি কে।
ওর হাজবেন্ড দেশে আসেন? আপনাদের সম্পর্ক কত বছর?
তিন বছর।
তিন বছরের মধ্যে ওর হাজবেন্ড দেশে আসেনি?
মাঝখানে একবার আইছিল,
এসেছিল। কোথায় থাকে ওর হাজবেন্ড?
সৌদি,
সৌদি আরবে। আচ্ছা, আমরা যদি এই ভদ্রমহিলার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চাই আপনার ফোন থেকে, এটা কি সম্ভব? আপনি নর্মালি কথা বলেন তার সঙ্গে, তারপরে মাঝখানে আমি ঢুকবো।
ব্যাক করতেছে। হ্যাঁ, কি করো? ফিরি একটু ছাদে যাও তো। হ্যালো, তোমার সাথে আমার এক যে বলছিলাম যে এবিসি রেডিও কিবরিয়া ভাই, সে একটু কথা বলবে, বলো।
হ্যালো, আপনি কি শারমিন বলছেন? আপনি কি শারমিন বলছেন? শারমিন, আমি আরজি কিবরিয়া বলছি এবিসি রেডিও থেকে। হ্যালো, হ্যালো, আমার মনে হয় আপনি আর ট্রাই না করাটাই বেটার, উনি আসলে কথা বলবেন না, এই পরিস্থিতিতে কথা না বলাটাই ওনার জন্য ভালো। তো ফিনিশিংটা কি দাঁড়াচ্ছে, মানে আপনি এখন কি চিন্তা ভাবনা করছেন?
আমি চাচ্ছি যে ওই যদি আমার ঘরে সংস্কার করতে চায় তাহলে চলে আসুক।
মানে কি আপনি ওনার বাচ্চা আছে তিনটা, এটা জানার পরে ওনার সাথে সংসার করলেন না, আবার আপনি ঠিক বলছেন যে আপনার ঘরে সংসার করতে চাই, চলে আসুক।
উনি তো চাইতে আছে, আমি যাচ্ছি না, কিন্তু উনি আমার সাথে জিদ দেখাই আরো পাঁচটা ছেলের সাথে সম্পর্ক করতেছে।
ভাই আমি সহজ কথা বলি আপনাকে, উনি পাঁচটা ছেলের সাথে করলো না, পনেরোটা ছেলের সাথে করলো, সেটা ওনার বিষয়। আপনি ওনাকে বিয়ে করতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না, সেটা আপনার জায়গা থেকে কনক্রিট একটা সিদ্ধান্ত আসতে হবে। এখন আপনি কি চাচ্ছেন নাকি চাচ্ছেন না?
হ্যাঁ আমি মানে বিয়ে করতে চাচ্ছি।
চাইলে আপনি কিভাবে চাচ্ছেন? তার তিনটা বাচ্চা আছে, সে অলরেডি বিবাহিত, সে তো আপনাকে বিয়ে করতে চাচ্ছে না।
সে তো বিয়ে করতে, একবার বিয়ে করতে না চাইলে সে আমার কেন বাড়ি যেতে দেবে না, কেন আমার সাথে বসে যোগাযোগ করতে দেবে?
সেটা এক ধরনের রিলিউশন হতে পারে, সেটা এক ধরনের মোহ হতে পারে, মানে ধরবো না ছাড়বো না এরকম একটা অবস্থা। এটা তো এই জায়গাটা থেকে তো আপনাকে বেরোতে হবে।
এই জায়গাতে আমি বের হয়েছি, কিন্তু এই জায়গাতে আমি আরো একটা কাজ করতে চাই।
কি কাজ করতে?
আমার হাজবেন্ড এর সাথে ওর সাথে ঘর সংসার করতে দেবো না।
কেন দিবেন না?
সে তো একটা খারাপ মহিলা।
খারাপ মহিলার কি আছে? আপনি সে কিভাবে থাকলো না থাকলো খারাপ বলছেন কিভাবে? আপনার তো নিজের উপর একটা নিয়ন্ত্রণ থাকা উচিত।
খারাপ কিভাবে বলছি? যেমন আমার সাথে সম্পর্ক করলো, আরো একজনের সাথে করতেছে, বা ডাক্তার সাথে করতেছে, আর যেই লোকের স্ত্রী উনি সেই লোক তো ভালো, বা সেই লোকের তো ফ্যামিলিরও ভালো। তা আমি চাই না যে খারাপ ফ্যামিলির সাথে একটা ভালো ফ্যামিলির সাথে খারাপ ফ্যামিলি।
আপনি আপনার স্ত্রীর কাছে কি জবাব দেবেন? আপনার স্ত্রীর তো কোন অপরাধ ছিল না, আপনি তাকে বিয়ে করলেন, বিয়ে করার পর আপনি তার সাথে সংসার করতে পারছেন না। আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিয়েছেন?
না।
কত বছর হলো বিয়ে করেছেন?
এক বছর হয়নি।
এক বছর হয়নি। আপনার স্ত্রীর কাছে গিয়েছেন আপনি?
হ্যাঁ গিয়েছি।
কি বলে সে?
তো
এগুলো জানে
না? এগুলো জানে না।
এগুলো জানলে কি করবে?
কি করবে সেটা এই মতামত।
তাহলে আপনি তো নিজেই আপনার নিজের উপর কোন কন্ট্রোল নাই। একজন বিবাহিত মেয়ের সাথে প্রেম করলেন, তারপরে ওখান থেকে আপনি চলে গেলেন, আরেকজনকে বিয়ে করলেন, সে বিয়ে করার পরে আপনি ওখান থেকে আবার চলে আসলেন, চলে এসে আবার এই মেয়েটার এই বিবাহিত মেয়ের সঙ্গেই আপনি সম্পর্ক করছেন, আবার সেই মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছেন, আবার বলছেন বিয়ে করবেন না, ওর সংসার করতে দেবেন না।
আমার কথা হলো যে ও আমার হয়তো আমার জীবনে ফিরে আসুক, আর যদি আমার জীবন না আসুক সেটাও বলে দেখ, আমি আমার জীবন আমার যেভাবে
কাটাই। বলে আপনাকে
ও বলে যে হয়তো এই যে আর এক মাস পর বিয়ে করবো, বা আর দুই মাস পর বিয়ে করবো, এরকম মানে আশা দিয়ে ঘুরে।
ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে? বিয়ে করলে কিভাবে সংসার করবে? বাচ্চাগুলো কই থাকবে?
বাচ্চাগুলো বলছে যে আর বোনের কাছে থাকবো।
কিছু বলার নাই, শুধু একটা কথাই বলবো প্রিয় শ্রোতা, ওকে হয়তো বা আপনাদের সহ্য হচ্ছে না, আপনারা বিভিন্ন রকমের গালমন্দ করছেন ওকে, বিশেষ করে শারমিনকে, বিশেষ করে ও যার সাথে প্রেম করেছে সে মহিলাকে, এটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক আমাদের ইগোর জায়গা থেকে। কিন্তু এটাও খুব স্বাভাবিক, এই ধরনের অন্ধ ইলিউশন কিংবা প্রেম বলি বা মোহ বলি যাই বলি না কেন, এগুলো মানুষকে নীতিগত সিদ্ধান্ত থেকে অনেক বেশি দূরে রাখে, এবং এটা সিদ্ধান্ত নেওয়াটা অনেক অনেক কঠিন হয়। সুতরাং যারা ওকে গালমন্দ করছেন বা করেন, তারা হয়তো আশপাশ দেখলে, অনেকে হয়তো ওর মধ্যে আজকে নিজেকে খুঁজে পেয়েছেন, এটা আসলে ওকে গালমন্দ করে লাভ নেই। আমরা শুধু ওকে এনে এখানে বোঝাতে চেয়েছি যে এই ধরনের মোহের মধ্যে পড়া বা এই ধরনের অন্যায় অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়া, এটা অপরাধ, এবং এই অপরাধের শাস্তি আমার মনে হয় নিজের জীবনে যারা ধরনের সম্পর্কে যান তারা রীতিমতো পান। আপনার এগুলোর ফিনিশিংটা আমি খুব খুব স্পষ্ট করে বলে দিতে পারি, আপনার ফিনিশিংটা ভালো না।
ফিনিশিংটা ভালো না?
আপনি যদি মেয়েটাকে বিয়েও করেন সেটাও ভালো না, আপনি যদি বিয়ে না করে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন সেটাও ভালো না। তো আপনি জেনে শুনে কেন নিজের জীবনটাকে নষ্ট করছেন?
নিজের জীবনটা নষ্ট করতেছি, আবার নিজের জীবনটা,
এখনো সময় আছে ফিরে আসার জন্য, আপনি যথেষ্ট ইয়াং, বয়স্ক,
ফিরে আসার সময় আছে, কিন্তু ওর জীবনটা তো আর ওই যেই ঘরে আসছে, যে ঘরে ঘর সংসার করতেছে, ওই জীবনটা তো নষ্ট হয়ে যেতেছে।
সেই জীবন নষ্ট হলো কি হলো না সেটা তো অন্য বিষয়, সেটার জন্য আপনি, সেটার জন্য আপনি আল্লাহকে বলেন, সেটার জন্য তাকে বলে আসেন, সেটার জন্য আপনি সতর্ক থাকেন। আপনি তার জীবন নষ্ট করলে আপনি ভালো থাকবেন
না? আমার তো জীবন বলতে গেলে যে নষ্টর মতনই, ফ্যামিলির
নষ্টর মতনই এখনো নষ্ট হয়নি, এর চেয়ে বড় ধরনের নষ্ট জীবন আপনার সামনে অপেক্ষা করছে। আপনি যদি মেয়েটার হাজবেন্ডকে ধরনের কথাগুলো বলেন, কিংবা আজকে মেয়েটাকে আমি যেভাবে কনফেস করতে একটু আগে নিয়েছিলাম ফোনে, হয়তো বা কথাবার্তা বললে পুরো বিষয়টা এখানে পরিষ্কার হতো। মেয়েটা বলেনি, যেহেতু মেয়েটা শোনার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিচ্ছে, তার মানে এখানে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা আছে। আপনি কি লাভ হবে? ধরেন মেয়েটা আপনার, দু তিনটা জিনিস হতে পারে, একটা হচ্ছে মেয়েটা সংসারটা নষ্ট হলো, এই তিনটা বাচ্চার কি হবে, ফিউচার কি হবে? আর একটা বিষয় হতে পারে যে মেয়েটা সত্যি সত্যি সংসার থেকে বের হয়ে আসলো, এসে আপনাকে বিয়ে করলো, আপনি খুব বড় জোর দেড় থেকে দুই মাস তার সঙ্গে ভালো থাকবেন, তাও থাকবেন না আমার ধারণা। হ্যাঁ সে ঠিকই,
সেটা আমিও ভাবি,
আপনিও জানেন সেটা, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য আপনি যেটা বলছেন সেটা যদি আমরা বিশ্বাস করি, সে অনুসারে তার ওই জায়গা থেকে ভালো হওয়ার কোন সুযোগই নাই। তাহলে আপনি জেনে শুনে এই পথ কেন মারাচ্ছেন? আর আপনার ঘরের স্ত্রী আছে, আপনি বিয়ে করেছেন এক বছর যাবৎ, এখনো নতুন করে সুন্দর করে শুরু করার সুযোগ আছে, সেখানে লম্বা একটা সময় শুরু পার হয়নি, এবং আপনার স্ত্রীকে আপনি চাইলেই এখন খুব সুন্দর করে শুরু করতে পারেন, সে যেহেতু আপনার স্টোরিটা জানে না, তাহলে আপনার তো এখনো সুযোগ আছে এবং আপনি এখানে লাখ লাখ মানুষের সামনে এসেছেন, সবাই ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস করছে, আপনার এখনো সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন সুযোগ আছে। আপনি জেনে শুনে কেন শুধুমাত্র জিদ করে, যেহেতু মেয়েটাকে আপনি ওখান থেকে ফিরিয়ে নিয়ে এসছে, যেহেতু মেয়েটাকে আপনি চাইলেও পাচ্ছেন না, যেহেতু মেয়েটাকে আপনি হাজার বলে কেউ রাজি করতে পারছেন না, জিদ করে কেন আপনি নিজের ফিউচারটাকে নষ্ট করতেছেন?
আমার জীবনটা তো মনে করেন আমি যারা ভাবি আমার জীবনটা মনে করেন নষ্ট হয়ে গেছে। যেমন স্ত্রীর বিয়া করে স্ত্রীর কাছে সেরকম থাকতে পারি নাই, সেরকম তার
সেটা মাত্র এক বছর,
সেটার মাঝখানে বাধা তো হয়েছিল,
আমি অস্বীকার করতেছি না, কারণ আপনি ওখান থেকে ফিরে গিয়ে তো আপনি ওকে ভোলার জন্য একটা বিয়ে করেছিলেন, সেটা ঠিক আছে, মাঝখানে বাধা ওই ছিল এবং আপনার স্ত্রীর সাথে যেহেতু আপনার সম্পর্কটা পাকাপোক্ত হয় নাই সে কারণেই হয়তো বা সে সুযোগটা নিতে পেরেছে। আপনার স্ত্রীর সাথে সম্পর্কটা যদি খুব ভালো থাকতো বা সম্পর্কটা যদি একটু তৈরি হতো, সম্পর্কটা যদি একটু সময় যেত, তাহলে হয়তো এই সুযোগটা সে খুব সহজে নিতে পারত না। সে তো আপনাকে তার ভবিষ্যৎ পরিকল্পনা জায়গাতে নিচ্ছেও না এবং আপনাকে ছাড়ছেও না, তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন খুব ভালো করে যে এই মানুষটা আপনার ক্ষতি করছে। তো ক্ষতি করা মানুষের পিছনে আপনি কেন লেগে আছেন?
সেটা আমি ভাবতেছি যে ক্ষতি করতেছে, আমার ক্ষতি হোক হয়েছে হোক, কিন্তু আর জনকে না হয়, কিন্তু আমি চাই যেন ওর হাজবেন্ড তো ভালো,
হাজবেন্ড নিশ্চিত হয়ে গেছেন যে ওর হাজবেন্ডের কাছ থেকে আপনি ওকে ছড়িয়ে আনলে বা ওর হাজবেন্ডের সাথে সংসারটা ভেঙে দিলে ও আর কারো ক্ষতি করবে না, আপনি নিশ্চিত?
হয়তো ওই ভদ্রলোকের ক্ষতি হবে না,
ওই ভদ্রলোকের ক্ষতি হলো কি হলো না আপনারা এটি নিশ্চিত যে সংসারস্থ ভদ্রলোকের সাথে সম্পর্ক ভেঙে গেলে ভদ্রলোকের ক্ষতি হবে না?
যেহেতু আমার ওই সংসার থাকা,
আপনি কি এটা নিশ্চিত যে ভদ্রলোকের সঙ্গে তার যে দায়িত্ব পালন করা তাই সে ঠিক মতো সে দায়িত্বটাই পালন করছে?
হ্যাঁ অবশ্যই ঠিক, প্রতি মাসে আরে যেটা খরচ তার থেকে তিন ডাবল দেয়
ভদ্রলোক, কিন্তু এই খরচটাকে আপনাকে আপনার পিছনে পাঁচ পয়সা সে খরচ করেছে এই ভদ্র মহিলা করে নাই?
না,
এটা তো আপনার জ্ঞান হওয়া উচিত ছিল যে তিন থেকে সাড়ে তিন বছরের সম্পর্ক, আপনি এতবার তার কাছ থেকে দুই পয়সা চেয়েছেন সে আপনাকে পাঁচ পয়সাও দেয় নাই, তাহলে তার হাজবেন্ডের প্রতি সে লয়ালি আছে, তার হাজবেন্ডের অর্থ যাতে নষ্ট না হয় সেদিকে সে খেয়াল
রাখে। এই জিনিসটা কে খারাপ, আমি খারাপ নয়, ভদ্রমহিলা খারাপ নয়, ভদ্রলোক খারাপ?
ভদ্রমহিলা আপনার সঙ্গে যেটা করেছে সেটা মোহ ছাড়া কিছুই না, ভদ্রলোকের যেটা করা উচিত ছিল, হাজবেন্ডের যেটা করা উচিত, যে এত বড় গ্যাপ তার স্ত্রীর সঙ্গে নেওয়া উচিত না, তার সাথে সম্পর্ক মেইনটেইন করার জন্য অন্তত ছয় মাসে একবার দেশে আসা উচিত। হ্যাঁ, এবং সেটা সে হয়তো তার কাজের ক্ষেত্রে করতে পারছে না, তাদের হয়তো অন্য একটা ব্যাপার আছে, সেটা অন্য জিনিস, কিন্তু এই যে আপনি একটা হাসি দেখে বা একটা চোখ টিপ দেখে সঙ্গে সঙ্গে তাকে নক করলেন এবং তারপরে আপনি বুঝতে পারলেন যে এটা ঠিক না, এটা অবৈধ সম্পর্ক, তারপরে আপনি সেখান থেকে সরার জন্য বিয়ে করলেন, তারপরে ভদ্রমহিলা আপনাকে আনার জন্য চেষ্টা করলো, কান্নাকাটি করলো, আপনি গলে গিয়ে চলে আসলেন, সাড়ে তিন বছর যাবত ঢাকায় পড়ে আছেন, কিচ্ছু করছেন না, এবং তারপরে মেয়ের পিছনে লেগে আছেন, মেয়ে আপনাকে না দেয় পাত্তা, না দেয় কোনো কিছু, এবং তারপর মেয়েটার পিছনে লেগে আছেন, ঘর নিজের ঘর সংসার নিজের কাজকর্ম সব ফেলে রেখে নিজের স্ত্রীকে ফেলে রেখে।
কালকে আমি
ভুল তো, এটা আপনার ভুল,
কালকে আমি বলছি আমি বাড়ি চলে যাবো, কিন্তু
আপনি কাকে বলবেন?
ওরে বলছি যে বাড়ি,
আপনি ওরে কেন বলবেন? হু ইজ শি?
সে বলছে, আমি বলছি যে সে
আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি আজকে থেকে দুই মাস তার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন, দুই মাস তাকে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে যোগাযোগ বন্ধ রাখেন, দুই মাস পর ফিরে আসলে আপনি সম্রাট, আপনার জায়গায় আরেকজন সম্রাট থাকবে, আমি আপনাকে বলে দিতে পারি এটা, যদি আপনার কথা সত্যি হয়ে থাকে ভদ্রমহিলা সম্পর্কে।
জি সত্যি।
তাহলে এই রকম একটা ফালতু জিনিস, এরকম একটা ফালতু সম্পর্কের পিছনে আপনি কেন সময় নষ্ট করছেন?
আমি ভাবতেছি না যে আমার জীবন নষ্ট হয়েছে, তার একটা ছেলে জীবন নষ্ট করবে।
আরে ভাই, আপনি আপনার বউয়ের জীবন ঠিক করতে পারতেছেন না, আপনি আরেকটা ছেলের জীবন ঠিক করার কথা কেন চিন্তা করতেছেন? আপনার নিজের ঘরের বউয়ের জীবন নষ্ট করতেছেন আপনি, আপনি আরেক লোক সে বিদেশে পড়ে আছে তার জীবন নিয়ে আপনি চিন্তা করতেছেন, তার তিনটা বাচ্চা আছে, তার মা দরকার, সে তো সন্তানের প্রতি কোনো অন্যায় করতেছে না, করতেছে তার সন্তানের জন্য, তো তার মা দরকার,
অবশ্যই দরকার।
তাহলে আপনি যদি এখন তার সঙ্গে ডিভোর্স হয়ে যায়, আপনি আরেকটা অন্যায় করতেছেন, তার সঙ্গে যদি ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে গেলে কি হবে, তিনটা বাচ্চার কি হবে? আপনি আমাকে শেষ করে দেন, তিনটা বাচ্চার কি হবে বলেন? তিনটা বাচ্চা তার মা পাবে, তিনটা বাচ্চা তার বাবা পাবে, তাদেরকে আপনি কি জবাব দিবেন?
সেইটাই তো।
তাহলে আপনি কি চাচ্ছেন? আপনি কি যে চাচ্ছেন সেটার কোন সমাধান নাই, আপনি চাচ্ছেন এই ভদ্র মহিলা ভদ্রলোকের জীবন থেকে সরে যাক, তাই না? তো ভদ্রলোকের জীবন থেকে সরে গেলে কি হবে, তার তার বাচ্চাগুলো কি হবে? কোনো ভবিষ্যৎ নাই। আর আপনি নিশ্চিত যে ভদ্রমহিলা তার জীবন থেকে সরে গেলে সে আপনার জীবনে চলে আসবে? না আসলো, আরেকজন জীবনে নষ্ট করবে না, আপনি নিশ্চিত?
ঠিক আছে,
তাহলে কোন যে কোনো কারোর জীবন তখন নষ্ট করতে পারে,
নষ্ট করতে পারে।
তাহলে আপনি কেন এই সময়ের পিছনে, মানে এটার পিছনে কেন সময় দিচ্ছেন?
এই ভদ্রমহিলার আপনার কি বলার আছে? কি
আমার যেটা বলার আছে সেটা প্রথমত আপনার উপরে, কারণ আপনি আপনি এখানে এসেছেন, আপনি যদি একজনের জীবন নষ্ট করতে বা জীবন সেভ করতে চান, সেটা প্রথমত আপনার জীবনটাকে সেভ করা উচিত, তারপরে আপনার ঘরে যে মানুষটা এসছে সে আপনার বিবাহিত স্ত্রী এবং তার প্রতি আপনার খেয়াল দেওয়া উচিত, কারণ আপনি জেনে শুনে তাকে বিয়ে করেছেন, রাইট? কেউ তো আপনাকে বাধ্য করেন ওখানে বিয়ে করার জন্য, আপনি নিজ ইচ্ছায় বিয়ে করেছেন তাকে, এবং আপনার তার প্রতি খেয়াল দেওয়া উচিত। আপনি আজকে গিয়ে এখনই গিয়ে তাকে বিগত কর্মের জন্য যে এক বছর তার কাছ থেকে গ্যাপ নিয়েছেন, যেটা করেছেন সেটা হাজার হলো আপনি প্রুফ করবেন এবং নতুন করে সংসার শুরু করবেন, এখানে ভালো থাকবেন। আপনার শরীরে সামর্থ্য আছে, আপনার কাজ করা উচিত। আপনি মানুষের পয়সা, তার হাজবেন্ড বিদেশে কষ্ট করে টাকা পাঠিয়েছে তার কাছে, সে নিজেও রোজগার করেন, আপনি সেখান থেকে পয়সা চাচ্ছেন নিয়মিত, কি পরিমাণ লজ্জার বিষয় বিষয়গুলো।
নিয়মিত বলতে কি, যখন
আপনি চাইছেন তো বিষয়টা,
হ্যাঁ ঠিক
চাইছেন না, তাহলে আপনাকে কেউ কখনো এভাবে কথাগুলো বলেছে যে আপনি যেটা চাচ্ছেন? আপনার কখনো চিন্তা হয় যে তার বিদেশে তার হাজবেন্ড আছে, হয়তো একটা ডিফিকাল্ট জব করে, হয়তো একটা ডার্টি জব করে, হ্যাঁ সে প্রচন্ড পরিশ্রম করে কিছু টাকা তার ছেলেমেয়ের জন্য পাঠায়, সেই টাকা সে ব্যাংকে রেখে দিয়েছে এবং আপনি তার কাছ থেকে টাকাগুলো চাচ্ছেন, এটা প্রচন্ড লজ্জার বিষয় যে, এবং বলছেন যে আপনি ওখান থেকে নিয়ে কিছু করবেন, আমাকে শেষ করতে দেন, এটা লজ্জার বিষয় না? আপনি কিন্তু চাইছেন, আপনি দুই হাত আছে, দুই পা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি এরকম ভদ্রমহিলা বয়স কত আপনার চেয়ে বেশি না?
হ্যাঁ বেশি,
আপনার চেয়ে বেশি বয়স, এরকম একটা বয়স্ক মহিলার পেছনে আপনি লেগে আছেন এবং আপনি এরকম ভাবে প্রতিনিয়ত পয়সা চাচ্ছেন যে পয়সা নিয়ে আপনি কিছু করবেন, এই পয়সা নিয়ে আপনি কিছু করলে আপনার বরকত হবে আপনার অর্থে?
প্রতিনিয়ত না, ভবিষ্যৎ।
আপনি তার পয়সা দিয়ে কেন ভবিষ্যৎ করবেন ভাই? আপনার তো দুইটা হাত আছে, দুইটা পা আছে।
প্রতিনিয়ত ভবিষ্যৎ মানে হয়তো মাসে ছয় মাসে একবার বা তিন বছরে হয়তো পাঁচ বার হবে,
দোকান করবেন, কিছু একটা করবেন, যেটা আপনার ভবিষ্যৎ না,
এইটা এইটা।
আপনি কেন বলবেন এটা?
সেটা ওই বলে যেটা লজ্জার বিষয় তোমার, এটা কেন বলো আমার?
তারপর আপনি কেন বলেন যে মহিলার কাছ থেকে সে মহিলাও আপনাকে লজ্জা দিয়েছে? তো এটা তো চরম অন্যায়। এবং এবং এই এই একটা মানুষের ব্যক্তিত্ব কত বেশি নিচে নেমে গেলে এই ধরনের জিনিসগুলো হতে পারে। আমি ভাই আপনাকে এই কথাটা বলছি এই কারণে যে রেডিওতে এরকম অসংখ্য মানুষ শুনছে। সামাজিক এই সমস্যাগুলো, পারিবারিক এই সমস্যাগুলো আমাদের সমাজে বা আমাদের মিডিয়াতে তেমন একটা আসে না। আসলে হয়তো এরকম আসে যে একজনের সাথে আরেকজন পরকিয়া করে নিজের বাচ্চাকে খুন করে ফেলেছেন, একজন হয়তো আরেকজনের সাথে পরকিয়া করে ভেঙে গিয়েছেন, আরেকজন হয়তো গলায় ফাঁসি দিয়েছেন, সুইসাইড করেছেন, এই জিনিসগুলো আসে। তিন চার দিন ওগুলো নিয়ে হাইলাইট হয়, তারপরে হারা যায়। কিন্তু এগুলোর পেছনে যে রুট কজ, সে রুট কজগুলো আসে না। এবং আমরা আমাদের হ্যালো 8920 তে ঘটনাগুলো বারবার বিভিন্নভাবে নিয়ে আসার চেষ্টা করি এবং যারা এরকম আপনার মতো অবস্থায় আছে তারা যদি এই ঘটনাগুলো শোনেন তাহলে কোনো না কোনো ভাবে আমার মনে হয় তারা একটা শিক্ষা নিতে পারেন। আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি এই জায়গাটা থেকে বের হয়ে আসতে না পারেন, আপনি জেনে শুনে ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছেন এবং এই সিদ্ধান্ত একেবারেই আপনার। আপনি যদি মনে করেন আপনি ভয়ানক পরিস্থিতিতে যাবেন, কিছু কিছু সময় এরকম থাকে প্রিয় শ্রোতা যে অনেক বোঝানোর পরেও সে বোঝে না, তখন তাকে ছেড়ে দেওয়াটাই বেটার এবং তখন সে ধরেই নিতে হবে যে তার একটা শিক্ষা প্রয়োজন এবং সে শিক্ষার জন্য সে সামনের দিকে আগায় যাবে এবং তারপরে সে ভয়াবহ রকমের ভিকটিম হবে এবং সে যখন ভিকটিমটা হবে তখন তার পাশে না দাঁড়ানোটাই বেটার। কারণ এই ভিকটিম থেকে তার নিজে নিজে ঘুরে দাঁড়ানোর জন্য যদি শক্তি সামর্থ্য একেবারে শেষ পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে তার পাশে দাঁড়াবেন, তার আগ পর্যন্ত তাকে সে শিক্ষাই পেতে থাকবে। তো ওর জন্য আসলে আমরা বললাম ও কি শিক্ষাটা নিল এবং সেটা ওর ভবিষ্যৎটা কি হবে না হবে ওই নির্ধারণ করবে, এর চেয়ে বেশি কিছু আমাদের আর বলার নেই।
ভদ্রমহিলা আপনাকে ফোন দিয়েছে, রাইট? ঠিক আছে, আপনি রিসিভ করুন, রিসিভ করে লাউড স্পিকারে দিন, আমরা সবাইকে শোনাতে চাই এবং আমরা শুনবো কি ধরনের কথোপকথন।
কি বলতেছে বলো, এগুলা বলতিস যে সেটা তোমার কালকে বললাম না, আমার এরকম যাচ্ছি ও জায়গায়। তুমি কেন আমার এইসব সরলবীন করতেছ? এই জন্য যাইতেছি যে আর কার জীবনে ঘটনা না ঘটে। কি বলবো, তুমি একটু তার সাথে কথা বলো, তোমার কোনো ক্ষতি হবে না। আচ্ছা বলো, গেছি যে আমার মতো আর তোমার মতো ভুলেই বাংলাদেশের মানুষের না করে। কি মেজাজ গরম লাগবে, কেন মেজাজ গরম লাগবে? তুমি একটু কথা বলো, তার সাথে তোমার কোনো সমস্যা হবে না। তোমার মনে মধ্যে দোষ, তুমি দেখো, তুমি বলো নাই যে কার মধ্যে কই দোষ, কার ভালোবাসা কত সার্থ, তুমি শোনো এগুলো নিয়ে মানুষ আয় কেন? আমার মতো আমি একলাই না, হাজার হাজার লোক আসে এই জায়গায়। তোমার আমি যদি মনে করি তুমি যদি তার সাথে একটু কথা বলো তোমার মনের ভুল ভেঙে যাবো। দেখো দেখো তোমার কি বলে সে, তুমি একটু তার সাথে কথা। হ্যাঁ ঠিক আছে, আমি আসবো। আমি বলতে চাই তুমি একটু তার সাথে কথা বললে তোমার কোনো সমস্যা হবে না। তাহলে তোমার মনের মধ্যে তুমি কি বল, কি করতে চাও? তা তুমি আমার নিয়ে কি করতে চাও বলো, আমার নিয়ে তুমি কি করতে চাও বলো? আমি তো তোমার কথা বললেই আসতাম না, তোমার কথা এই তিনটা বছর ঘুরে ঘুরে তো আমার জীবন লাইফ সব শেষ। তুমি এখন আমার নিয়ে কি চিন্তা ভাবনা করতেছ, কি ভাবতেছ? আমি কাজকাম করতেছি, কোনো কাজকাম করতে আমি যে কাম পাই সেই কাম করি, আমি যে কাম শিখছি সেই কাম তো আমি করতে পারি না, আমার সমস্যা হয় না, করলে আমার সমস্যা হয়। শিখছি তখন তো ভালো লাগছে, এখন ভালো লাগে না। ঠিক আছে, কাজ করলাম, করার পর তখন তারপর কি হবে? আসলে এখন কি হবে? না আমি আমি এখান থেকে আমি এখান থেকে চলে দেখে চলে যাবো, তোমার জীবনে আসবো না। তাহলে কি আমি দেখে যাবো না? কি ক্ষতি করা সিস্টেম কি কি কর আমি তো ছিঁড়েই নেই। আচ্ছা সে আচ্ছা থাক আমি ছিঁড়াবো না, তুমি এখন কি করতো সব আমার সেটা বলো, তুমি এখন কি করবা? তুমি এরকম তুমি এরকম কাজ কেন করো?
আচ্ছা শারমিন, আপনি যে কথাগুলো ওনার সঙ্গে বলতেছিলেন এগুলো পুরোটাই আমরা শুনছি। হ্যালো, আপনার কথাটা আমরা পুরোটাই শুনেছি ওনার কাছ থেকে। আপনি যে কথাগুলো বলতেছেন একটা লাউড স্পিকারে দেয়া আমি শুনেছি। আমি আপনার সঙ্গে এক মিনিট কথা বলি, আপনার খারাপ লাগবে না। হ্যাঁ, আমি জাস্ট কিছু বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি আরজি কিবরিয়া বলছি এবিসি রেডিও থেকে। আপনি এতক্ষণ যে আপনার ওই ওর সঙ্গে যে কথাগুলো বলতেছিলেন আমি শুনেছি, লাউড স্পিকারে দেয়া ছিল। আমি একটু দুই তিনটা বিষয় একটু জানি। একটা যেটা হচ্ছে, আপনাদের মধ্যে কি আসলেই কোনো সম্পর্ক আছে? আপনি আমাকে নির্ভয়ে বলতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। হ্যালো, আমি প্রিয় শ্রোতা এখানে আপনাকে আবারও বলি, এই ভদ্রমহিলার মধ্যে সমস্যা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা যখন কথাবার্তা বলছিলাম সেই মুহূর্তে সে ফোনটা দেয় এবং আমি আবারও তাকে রিসিভ করতে বলি এবং আপনারা কিছুটা শুনলেন, সে কথাগুলো আমি আপনাদেরকে পুরোটাই শোনালাম। তবে এখানে আমরা নাম পরিচয় সমস্ত কিছুই গোপন রাখছি যাতে কোনো ক্ষতি না হয় কারো, এবং আমি পুরোটাই লাউড স্পিকারে দিয়ে আপনাদেরকে কিছু না বোঝানোর চেষ্টা করেছি। এটা আসলে দ্বিপাক্ষিক সমস্যা এবং এই সমস্যার সমাধান কি সেটা আমরা আসলে এই অনুষ্ঠানে করতে চাচ্ছি না। সম্রাটের দোষ নাকি ওই ভদ্রমহিলার দোষ সেটা আমরা এখানে আইডেন্টিফাই করতে চাই না, কার কি কারণে কি শুরু হয়েছে। তবে মনের গতিবিধি বোঝা খুবই মুশকিল, সেটা কখন কার জন্য হয়ে যায় সেটাও বোঝা খুব মুশকিল। এটা একটি অত্যন্ত নোংরা সম্পর্ক, সেটা আমাদের সামাজিকতার জায়গা থেকে আমরা অবশ্যই বলতে পারি, কিন্তু আমরা বারবারই বলতে চাই ভুল থেকে বের হওয়ার সুযোগ থাকলে শুধু মনের কথা না শুনে মাথার যুক্তিতে আমাদেরকে পথ চলা উচিত। এবং অবশ্যই আমি বলবো যে এই ভদ্রমহিলা যে ভুলটি করছেন সেটা ভয়াবহ রকমের ভুল এবং এই ছেলেটি যে ভুলটি করছে সেটাও ভয়াবহ রকমের ভুল। এই ভুলগুলো কোনোদিনও কখনো ভালো থাকতে দিবে না। সুতরাং আপনারা যদি ধরনের কোনো ভুল করে থাকেন আমার মনে হয় এই ভুল থেকে আপনাদের বের হয়ে আসা উচিত। আপনার শেষে কিছু বলার আছে আমাদের লিসনারদেরকে?
এই যে হবাই তো ভদ্রম বলে যে আমি জাহাজ চলে যাই গলা ধরে দিবে,
না সেটাই আমি বলছিলাম যে আসলে এখন এই জায়গাগুলো থেকে বের হয়ে আসাটা খুব খুব খুবই জরুরি। উনি এই যে কথাটা বললেন সেটা তিনি আদৌ করবেন বলে আমার বিশ্বাস হয় না, আর দ্বিতীয় কথা করলেও সেটাও একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তবে এটা এই জায়গাটা থেকে ইলিউশন থেকে আপনাকে একসময় বের হয়ে আসতে হবে, নইলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। শুধু এটুকুই বলার আছে, কিছুই বলেননি। আমি যেটা বলছিলাম লিসনারদেরকে আর কিছু বলার আছে আপনার? শ্রোতা যারা আছে, লাখ লাখ শ্রোতা যারা এই মুহূর্তে শুনছে,
শ্রোতা তো অনেক আছে আর কি বলবো, আমার তো জীবন তো একদম ভালো কাটছে না, সেটা শুনলেনি সবাই শুনলে। আর আমার কিছু মনে আশা বাসা আছে, সে আশা যেন আল্লাহ পূর্ণ করে। সেই জন্য
মহৎ আশা হলে সেটা পূর্ণ হোক। আমি বিশেষ করে চাই যে আপনার যে ভদ্রমহিলা এখানে কনফেস করলেন সে এবং একই সাথে তার তিনটা সন্তান এবং আপনার স্ত্রী সবাই ভালো থাকুক, সবাই সঠিক সিদ্ধান্ত নিক, কারণ একটা সিদ্ধান্ত পুরো জীবনটাকে শেষ করে দিতে পারে আবার তৈরি করতে পারে। প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি আজকের মতো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। যারা এই অনুষ্ঠানটিতে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর আপনার যা বলার আছে সেটা আপনি বলবেন এবং আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো ঠিক আগামী বুধবার রাত 12টায়। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, শুভরাত্রি।